This track was downloaded from FusionBD.com.
95.4. ভালোবাসার বাংলাদেশ
শান্তি পরিবেশ, কারণ রোজা শুরু হয়ে যাচ্ছে, আর সবকিছু মিলে কিন্তু একটু অন্যরকম ভালো লাগা। আর আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই ভালোবাসার বাংলাদেশ, ঠিক আছে, 10:30 থেকে রাত 1:30 পর্যন্ত। বন্ধুরা, আজ 18 জুন 2015, 4 আষাঢ় 1422 বঙ্গাব্দ, 30 শ্রাবণ 1436 ইস্বি। দেখতে দেখতে কিন্তু আষাঢ় মাসটা চলে এসেছে। গতবার ছিলাম জ্যৈষ্ঠতে, এবার আষাঢ়, আরো অনেক মাস যাবে, আরো সবকিছু দিনে দিনে চলে যাবে। কিন্তু ভালোবাসার বাংলাদেশ আর জিমা এবং আমাদের গুরাহিত শাম সবাই কিন্তু আছে, আর ভালোবাসার সেই বন্ধুটি। তো বন্ধু, ইমাতে চলে এসেছি আপনার সঙ্গে আপনার ভালোবাসার গল্প এবং সবকিছু শেয়ার করার জন্য। আপনার মনে যত কথা আছে সবকিছু মিলিয়ে আজকে একটু অন্যরকম হবে ভালোবাসার বাংলাদেশ, আশা করছি। তো বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কোথায় আছেন, বাসায় গিয়েছেন নাকি এখনো অন দ্য ওয়ে, সবকিছু কিন্তু আমাকে জানতে পারেন। চাইলে আপনি আমাকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এসএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর যারা ফেসবুকে আছেন তারা অলরেডি দেখে ফেলেছেন, আমরা পোস্ট দিয়ে দিয়েছি। আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু হাসিব, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর যেহেতু খেলা চলছে, সব টাইগারদের জন্য অল দ্য বেস্ট। আর এই মুহূর্তে চলে যাবো গানে। গানে বৃষ্টিতে যাবার আগে বলছি, এসএমএস করতে একদমই ভুলবেন না। এসএম করে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই, আপনার মনের যত কথা। আর ফেসবুক তো আছে, www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে। গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। 16260 কানেক্টেড থাকবেন এবং ফেসবুকে।
মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে যারা কানেক্টেড হবেন তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন, কারণ ফেসবুক ছাড়া তো আমার মনে হয় এখন কোনো কিছুই হচ্ছে না বা হয় না, এরকম একটা অবস্থা ফেসবুক ছাড়া। তো বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/Dhaka90.4, সেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। তো দেরি না করে অবশ্যই কমেন্টই করে দিবেন। অলরেডি অনেক কমেন্ট চলে এসেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন, আর যারা এখনো কমেন্ট করেনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকে লিখেছেন আজকে ভালোবাসা বাংলাদেশ অতিথি কে, খুব সুন্দর করে উপরে লেখা আছে এবং ছবিও দেওয়া আছে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু হাসিব, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তো হাসিবের মতো আপনিও যদি ভালোবাসার বাংলাদেশ আসতে চান তাহলে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে অপরাহ্নের গল্প আছেন, তিনি লিখেছেন বাংলাদেশ জিতবে, ইনশাআল্লাহ জিতবে।
ইউনুস মিয়া আছেন আমাদের সঙ্গে, এমডি আসাদুল্লাহ খান আছেন, এমডি রুবেল আছেন আমাদের সঙ্গে, এমডি মায়ানাম খান আছেন, এমডি মেহেদী হাসান আতিক আছেন, জুয়েল হাসান আছেন আমাদের সঙ্গে, ডিডিজি রুবেল আছেন, থ্যাংকস জানিয়েছেন গানটির জন্য, অনেক ধন্যবাদ রুবেলকে। অনেক সময় হয় না আপনার পছন্দের গানের সাথে আমার পছন্দের গান মিলে যাচ্ছে, বা আমি যা প্লে করছি আপনার তা খুবই ভালো লাগছে, এরকম হয়ে যায় মাঝে মধ্যে। তাহরিম হোসেন শরীফ আছেন আমাদের সঙ্গে, মুহূর্ত নীলিমা আছেন, জোছনা আক্তার আছেন আমাদের সঙ্গে, জানতে চেয়েছেন কেমন আছি, এখন পর্যন্ত ভালো আছি, আশা করছি দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে। আর এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে এমডি নিয়ামত আছেন, সাজিব হাসান আছেন, সালাউদ্দিন আহিব সহ আরো অনেকেই আছেন। সোহাগ হাসান লিখেছে, তিনি লিখেছে আপু কমেন্টটা কি করবে, কমেন্টে তো কিছু লিখতে হবে তাই না, যে তুমি কেমন আছো, তবে আদার্স কোনো কিছু আপনার মনের যত যত না বলা কথা আছে সব কিছুকে লিখে পাঠাতে হবে, তাহলে আমি সেটা করে দিতে পারবো। আর যদি আপনি কিছুই না লিখেন তাহলে আমি কিভাবে কি করবো বলুন, একটা কিছু তো লিখতে হবে। আর যারা এসএমএস করছেন তাদেরকে বলছি আপনার নামটা লিখতে অবশ্যই অবশ্যই ভুল করবেন না, আপনার নাম আপনি কোথা থেকে আমাদেরকে এসএমএস সেন্ড করছেন এবং আপনার বয়সটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে নাইম আছেন নরসিংদী থেকে, আরো আছেন শ্রাবণী নরসিংদী থেকে আছেন আমাদের সঙ্গে, মাহমুদা মোহাম্মদপুর থেকে আছে, সুলাইমান আছে, রাসেল আছে পুরান ঢাকা থেকে, আরো আছেন আমাদের সঙ্গে প্রতীক আছেন কুমিল্লা থেকে, কায়েস আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম এন্ড আই লাভ ইউ পুরানী মাহমুদ, থ্যাংক ইউ কায়েস আপনার সুন্দর কমেন্টের জন্য, এসএমএস এর জন্য। আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা বাংলাদেশের সঙ্গে অবশ্যই অবশ্যই থাকবেন। আরো যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। শরীফ আছেন আমাদের সঙ্গে, আর যারা জয়েন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে ফেসবুকে আছে 16260 তার কিন্তু অবশ্যই এখানে 16260 লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আপনি এই মুহূর্তে কি করছেন তাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইজ www.facebook.com/sarkar90.4 আপনি অবশ্যই কানেক্টেড হবেন। আর আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু হাসিব, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর আরেকটি নিউজ যেটা জানিয়ে চাচ্ছি তা হচ্ছে অনিবার্য কারণবশত আমাদের এইবারের পথ শিশুদের ক্যাম্পেইন প্রোগ্রামটি হচ্ছে না, আর নেক্সটে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপডেট পেয়ে যাবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 16260 কানেক্টেড থাকবেন এবং ফেসবুকে www.facebook.com/sarkar90.4
তেরি হলি মে তুমি রা তুনে बात खोली कच्चे धागों में पिरोली बात की रंगोली तेरा खेलू ऐसे होली मैं ना तेरा काला जादू नैना काले तेरे में हवाले हुआ सीने पे लगा ले आ मैं तेरा दोनों धीमे धीमे जले आजा दोनों ऐसे मिले अभी पे लागे ना तेरे ना मेरे पावरे
ভালোবাসার বাংলাদেশ
আসলে বলতে পারিনি তা মনের টান আপনাদের সঙ্গে মনে এতটা টান হয়ে গিয়েছে যে আপনাদের মনের কথাগুলো বুঝতে পারি সাব্বির আহমেদ আছেন আমাদের সঙ্গে বিসাইম আছেন ইকবাল হোসেন তিনিও লিখেছেন যে তার পছন্দের গান আমি কিভাবে প্লে করে দিয়েছি বুঝলেন মনের টান ইকবাল আর তিনি সিঙ্গাপুর থেকে আমাদেরকে শুনছেন অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এথনিক দেশের বাইরে থেকে আপনি আমাদেরকে শুনছেন এত কষ্ট করে শুনছেন তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং সবসময় ঢাকা এফএমের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ফেসবুকে মানিক রাজ আছেন জোন ক্রাই বয় রাহিম আছেন আমাদের সঙ্গে সাব্বির আহমেদ আছেন আশরাফুল খান আছেন তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম অনেক অনেক ধন্যবাদ আশরাফুলকে এম জি মোনায়েম খান আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন আমি প্রেমে পড়ে গেলাম ভালোবাসার বাংলাদেশে অনেক ভালো লাগবে যে আপনি ভালোবাসা বাংলাদেশের প্রেমে পড়ে গিয়েছেন, আর সঙ্গে থাকলে সবার প্রেমে পড়ে যাবেন। এমপি সাইফ আছেন আমাদের সঙ্গে, সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ডি আর হিমেল খান, আশিকুর রহমান আছেন, তিনি লিখেছেন হ্যান্ডসাম বয়। আসলে হাসিব দেখতে কিন্তু হ্যান্ডসাম, তো আশা করছি তার ভালোবাসার গল্পটিও অনেক সুন্দর হবে, আর সবকিছু মিলে আজকে একটি চমৎকার ভালোবাসার বাংলাদেশ হবে। এস ওয়াই এম জি মহসিন আছেন আমাদের সঙ্গে, তিনি সিঙ্গাপুর থেকে শুনছেন আমাদেরকে। আর আছেন আমাদের সঙ্গে এম জি কাউসার আহমেদ, এম জি সোহান আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি থ্যাংকস জানিয়েছেন। সোহান অনেক ধন্যবাদ আপনাকে। এইচ এম মুফাজ্জিল আছেন আমাদের সঙ্গে, ইস্টার জাহান অনন্যা আছেন, এম ডি ফাইজুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে নাদির হোসেন, এস আই মহসিন, নিলয় মরং আছেন আমাদের সঙ্গে, তিনি দেখেছেন নাইস ফটো। আর যারা শুনছেন, যারা হাসিবের কথা আমি বলছি, অবশ্যই আপনি কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন, আমি অ্যাড্রেসটা আবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/sarcasm90.4 গেলে কিন্তু আপনি আমাদের পোস্টটি পেয়ে যাচ্ছেন, সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। এবং হাসিবকে আপনি দেখতে পাচ্ছেন, সে খুবই হ্যান্ডসাম, আমার তো ভালোই লাগছে, আশা করছি ভালোবাসা বাংলাদেশ আজকে চমৎকার একটি ভালোবাসার গল্প পাবো, তাই না? শেষ পর্যন্ত কি হবে তারপর আশা করছি। শৈকত দাস আছেন আমাদের সঙ্গে নরসিংহ থেকে, ওমর ফারুক আছেন, তিনি সুইট লিখেছেন, মোহাম্মদ শাহিদ আছেন আমাদের সঙ্গে, এমডি শিশির আছেন, আবেল বা রাহিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি সজীব, রামেশ, রিফাত আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাইফুল ইসলাম সহ আর অনেকেই আছেন যারা 16262 কানেক্টেড রয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছেন আমাদের সঙ্গে, সবুজ আছেন, সবুজ সুলেমান আছেন, আরো আছেন নরসিংদী থেকে নিবির আছেন আমাদের সঙ্গে, অপু আছেন আমাদের সঙ্গে, শেহরিন আক্তার, নিপা আছেন যাত্রাবাড়ি থেকে, জানতে চেয়েছেন আমরা সবাই কেমন আছি, তিনি এবং তার ফ্রেন্ড শুনছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ অনুপমাকে এবং শেরিনকে আমাদেরকে শুনছেন। আর অনেক কাছের বান্ধবীর এক্সাম শেষ হয়েছে, বাকিটুকু আর আসেনি, অবশ্য আবার পাঠিয়ে দেবেন যে নেক্সট আপনি কি লিখতে চেয়েছিলেন, পুরোটুকু আসেনি। তো শেরিন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য, এবং আপনার ফ্রেন্ডকে সাথে নিয়ে শুনছেন, আশা করছি অনেক বেশি ভালো লাগছে, সঙ্গে থাকুন পুরোটা সময় জুড়ে, অনেক ভালো লাগবে। সুমন মুন্সিগঞ্জ থেকে আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মৌসুমি মাধবী আছেন আমাদের সঙ্গে, রাকিব হাসান আছেন কাপাসিয়া থেকে, আর আছেন আমাদের সঙ্গে সামাইরা মিরপুর থেকে, তানজু আছেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে সাবিয়া ইসলাম কুমিল্লা থেকে, তার মনটা ভালো নেই কারণ তার শরীরটা ভালো না, আশা করছি ঠিক হয়ে যাবেন, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং খুব সুন্দর একটি স্মাইলি পিক দিয়ে আমাদেরকে এসএমএস করবেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে 16260 অনেকে আছেন যাদের নাম লিখেন না, স্বর্ণা আছেন নরসিংদী থেকে, পুরাতন আছেন, পূর্ণিমা আছেন আমাদের সঙ্গে শ্রীনগর থেকে, নাইস সং জানিয়েছেন, আর অনেকেই আছেন, সবার কমেন্ট এবং এসএমএস আমি অবশ্যই পড়বো, আর যারা এসএমএস এখনো পাঠাননি তাদেরকে বলছি অবশ্যই এসএমএসটি পাঠিয়ে দিবেন 16260 এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন www.facebook.com/sarcasm90.4। নতুন আরেকটি ঘন্টায় ফিরব, আর এই মুহূর্তে শুনব হাবিব এবং ন্যান্সির মনের ভিতর, আমি আপনার মনের ভিতর ঘুরে আসতে চাই, তো মনের ভিতর অলরেডি ঘুরে আসতে পারছি হয়তো, আরো ভালো করে ঘুরে আসতে চাই, সঙ্গে থাকুন ফিরছি নতুন আরেকটি ঘন্টায়।
বলেছিলাম নতুন আরেকটি ঘন্টা ফিরে আসবো, ঠিক বন্ধু নতুন আরেকটি ঘন্টা ফিরে এসেছি আজ মা আপনাদের সঙ্গে আছে এই মুহূর্তে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর এই মুহূর্তে রাত এগারোটা বেজে এক মিনিট। সেই যেখান থেকে যেভাবে শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক আছে দেশের বাইরে থেকে শুনছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। আর যারা ফেসবুকে আছেন, যারা 16260 আছেন, তাদের সবাইকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনো কানেক্টেড হয়নি তাদেরকে বলছি, বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যান, আপনি আমাদেরকে এসএমএস করুন 16260 লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছেই, ফেসবুকে আপনি আপনার একটা সার্চ বাড়তি আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে কি আপনি ঢাকা এফএম 90.4 লিখতে কিন্তু আমাদের ফ্যান পেজটা আপনি পেয়ে যাচ্ছেন। যারা এখন আমাদের সঙ্গে কানেক্টেড হননি, আমাদের ফ্যান পেজে লাইক দেননি, তাদেরকে বলছি অবশ্যই আমাদের ফ্যান পেজে লাইক দিয়ে আপনি অনেক আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর আমাদের ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজ কেউ আছে, www.facebook.com/ঢাকা এফএম 90.4। আজকে আমরা পৌঁছে দিয়েছি আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু হাসিব, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তো বন্ধু দেরি না করে এখনই কানেক্টেড হয়ে যান ফেসবুকে, আমি আবারও বলছি আইডি কি www.facebook.com/ঢাকা এফএম 90.4, আপনি অবশ্যই কানেক্টেড হবেন। অনেকে আছেন এই মুহূর্তে ফেসবুকে, যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি, তা হচ্ছে আপনি যদি চান আমাদের ভালোবাসা বাংলাদেশে আসতে, তাহলে আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। তো দেরি না করে এখন এসএমএস টি পাঠিয়ে দিন, দেখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সঙ্গে সোহাগ খান আছেন, এমডি মামুন আছেন, আরও আছেন আমাদের সঙ্গে ক্রিকেট পাগল আলামিন, জানতে চেয়েছেন সবাই কেমন আছে, সবাই অনেক ভালো আছে, আমার ভাইটা কেমন আছে, ভাইটাও ভালো আছে। শিশির আছেন আমাদের সঙ্গে স্টেডিয়াম থেকে আমাদেরকে শুনছে, স্টেডিয়ামের আপডেট অবশ্যই জানাবেন, কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে খেলার আপডেটটা। শিশির আপনি যেহেতু স্টেডিয়ামে আছেন আমাদের সবাইকে জানিয়ে দিবেন যে এই মুহূর্তে স্কোরটা কি। আর গুরুকে সালাম জানাতে বলছেন, অবশ্যই আমি আপনার সালামটি পৌঁছে দিব। অ্যাঞ্জেল সাইমা আছেন আমাদের সঙ্গে, এমডি মোনায়েম খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন পানির অপর নাম যদি জীবন হয় তাহলে ভালোবাসার অপর নাম কি। ভালোবাসার অপর নামও জীবন, কিন্তু ভালো আপনাকে ঠিক সেভাবেই বাঁচতে হবে। কিছু ভালোবাসা থাকে না, আজকে ভালোবাসলাম একজনকে ভালো লাগলো আর কালকে আমি ভুলে গেলাম।
বললাম, ভালোবাসা আর ভালো লাগা কিন্তু কখনোই এক না। এই ব্যাপারটি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমি আপন নাম জীবন, ভালোবাসা আপন নাম জীবন, কিন্তু ভালোবাসাটা ঠিক তেমনই ভালোবাসা হতে হবে, জীবনের মতো ভালোবাসা। মুন্সি আরমান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, আর আছেন আমাদের সঙ্গে আদি নাগ আছেন, সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি এবং তার গার্লফ্রেন্ড আমাদের অনেক ফ্যান, আর তার গার্লফ্রেন্ড তার সাথে রাগ করেছে, কিছু কি বলে দিতে বলেছে, তার অনেক কষ্ট হচ্ছে। শিখা আপনি অবশ্যই সাইফুলের সঙ্গে একদমই রাগ করবেন না, ঝগড়াঝাটি ভালোবাসাতে হয় কিন্তু খুব বেশি সময় থাকলে তা কিন্তু ভালো লাগে না, খুব বেশি কষ্ট হয়, তো একদমই ঝগড়া করা যাবে না। এমডি মামুন আছেন আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে, সম্রাট আছেন ঝিনাইদহ থেকে, তামান্না আক্তার আছেন আমাদের সঙ্গে, শামসুন নাহার সাথী আছেন, আরও আছেন আদনান হাসান পারভেজ মুন্সিগঞ্জ থেকে, আরও আছেন আমাদের সঙ্গে জনি ইসলাম, তিনি লিখেছেন ভালোবাসা বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার অনেক বেশি ভালো লাগে, আর আমার ভয়েস সবার ভালো লাগলেও তার কাছেও ভালো লাগে, যেন অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর এসএমএস এর জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাল ইসলাম। আর তামায়রা তিনি লিখেছেন তার মনটা আজকে ভালো নেই, যদিও আজ তার ম্যারেজে, কেন মনটা ভালো নেই, এত চমৎকার একটি দিন আপনার জন্য, কততম হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু তামায়রা আপনার নামটি চমৎকার এবং আপনার লাইফ পার্টনার যিনি আছেন তার নামটাও অত চমৎকার হবে এবং আপনারা কিন্তু খুব হ্যাপিলি লাইফ ফিল করতে পারবেন। আর এখন যে গানটি প্লে করবো শুধুমাত্র আপনার জন্য এবং আপনার সেই মানুষটির জন্য, আশা করছি মনটি ভালো হয়ে যায়, বা যদি কোনো কারণে মনটি খারাপ হয়ে থাকে ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকুন, মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে। আর তামায়রা লাইফে অনেক প্রবলেম আসতে পারে, সব কিছুই হ্যান্ডেল করতে হবে, আর মনটাকে যত যাই হোক মনটাকে আপনার ভালো রাখতে হবে, মনটাকে আপনি ভালো রাখলে আপনার মনটা স্ট্রং থাকলে আপনি কিন্তু কখনোই ভেঙে পড়বেন না, এবং যত সমস্যা আসুক না কেন আপনি খুব ইজিলি সেটি ট্যাকল দিতে পারবেন। তো সামাইরা অল দ্য বেস্ট, আর এই গানটি শুধুমাত্র আপনার জন্য এবং আপনার ভালোবাসা মানুষটির জন্য। সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর, 16260 অবশ্যই এসএমএস পাঠাবেন এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন, www.facebook.com/thakaiapan90.4।
नजर में कैसे जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बाहों में आ meri baahon mein bhul ja baby I love you baby I love you baby I love you so baby I love you oh I love you I love you I love you so baby I love you har dua mein shamil tera pyar hai बिन तेरे लम्हा भी दुश्वार है धड़कनों पर तुझसे ही दरकार है तुझसे राहते तुझसे चाहते हर दुआ में शामिल तेरा प्यार है बिन तेरे लम्हा भी दुश्वार है चाहते तुझसे चाहते तू जो मेरी एक दिन मुझे मैं कहीं हो गया ना पता ओ जान जा मेरी बाहों में आ
ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনাদের সঙ্গে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর এই মুহূর্তে সবাই অপেক্ষা করছে কখন আমাদের এফএম ট্যুর আসবে, কখন আমরা ভালোবাসার বাংলাদেশের সেই ভালোবাসার মানুষটির কথা শুনবো, অবশ্যই শুনবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর অনেক এস এম এস এবং অনেক কমেন্ট আছে, সবার নাম এবং এস এম এসটি পড়ার আমি চেষ্টা করছি। আর যারা শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/90.4 এবং 1620 তে কানেক্টেড হবেন। লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এস এন, আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1620 এই নাম্বারে। অল্প ছোঁয়া আছেন আমাদের সঙ্গে, সৌরভ আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি অনেক হ্যাপি, কারণ আজকে তার বন্ধুর সাথে দেখা হয়েছে তাই তিনি অনেক হ্যাপি। আসলে হ্যাপি থাকলে কেউ হ্যাপি আছে এটা শুনে অনেক বেশি ভালো লাগে। পূর্ণতা আছেন আমাদের সঙ্গে শ্রীনগর থেকে, আর আছেন আমাদের সঙ্গে রূপা নরসিংদী থেকে, নিয়া ইসলাম আছেন ঢাকা থেকে, তিনি লিখেছেন গানগুলো শুনে তার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে না যে আপনারও ভালো লাগছে, সবকিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগা কাজ করছে তাই না? আশা করছি এই ভালো লাগাটা পুরো সময় জুড়েই থাকবে আপনার জীবনে। আর বন্ধুরা অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/90.4 এবং 1620 তে আপনি কানেক্টেড হয়ে যাবেন, 1620 তে কানেক্টেড হয়ে যাবেন আপনি। এবং আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে লিখতে হবে এফএম টু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এখানে আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1620 এই নাম্বারে। অনেকে অপেক্ষা করছেন কখন গ্রহের দেশাম আসবে আর তার সেই সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনবো, অনেকে অপেক্ষা করেছেন, আরকে অপেক্ষা করাবো। মাঝে মধ্যে অপেক্ষা জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যে আবার একদমই ভালো লাগে না, তবে এই মুহূর্তে অপেক্ষা করাচ্ছি না, এই মুহূর্তে গুরুকে নিয়ে নিচ্ছি সাথে।
বিশ্ববন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এক্স্যাক্টলি বন্ধু, বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে ভালোবাসার ফেরিওয়াল আপনাদের সামনে পড়তে। অনেকের কাছে হয়তো ভালোবাসার এই মহেন্দ্রক্ষণের ভালোবাসার আবহম সবার কাছে হয়তো ভালো লাগার সৃষ্টি করে। অনেকেই হয়তো চিন্তা করেন বড় বেশি একঘেয়ে এই আবেগপূর্ণ কথাবার্তা। অনেকে হয়তো ভাবনার মধ্যে থাকেন যা তো ফার্স্ট একটা পৃথিবীতে, যেখানে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো মুভি হিট হয়, সেখানে পদ্ম পাতার জল নিয়ে কে এসে হাজির হবে। এক্স্যাক্টলি বন্ধু, পৃথিবী যতই দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাক না কেন, আমি আসলে পেছনে পেছনে পড়ে থাকা মানুষ পেছনেই পড়ে থাকব। এক্স্যাক্টলি বন্ধু, আমরা যত বেশি আধুনিক হয়ে যাই না কেন, কিছু কিছু জায়গাতে আমি এত বেশি ব্যাকওয়ার্ড, আমি ব্যাকওয়ার্ড হয়েই থাকতে পছন্দ করব। এক্স্যাক্টলি বন্ধু, কিছু কিছু জায়গায় মানুষ আধুনিকতার নামে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলবার নামে যেভাবে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ওয়েস্টার্ন কালচারের মতো করে নিজেকে সাজিয়ে তোলে, কিছু কিছু জায়গায় আমি বন্ধু আসলেই আমার অস্তিত্বের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পছন্দ করব না। যে কথা প্রায়শই বলি আবু আজও বলতে চাই আরেক দফায়, যে অস্তিত্বের প্রশ্নে আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। ধর্মীয় অনুভূতির প্রশ্নে অনেকে হয়তো হ্যাপি রামাদান বলে আধুনিকতার নতুন কোনো স্বাক্ষর রাখতে চেষ্টা করবে, আমি কিন্তু বরাবরের মতেই বলবো রমজানুল মোবারক। সেক্ষেত্রে আমার একই উত্তর থাকবে, আমি এতে সম বদলাতে চাই না, এক্ষেত্রে আমি বদলাতে নেই, আমাকে আমার আমিত্বের কোনো বদল হয় না। কানে রমজান, এই মুসলমানিত্ব, ইসলাম শুধুই ধর্ম বললে খুব ছোট পরিসরে চিন্তা করা হয়, এর সাথে তো আমার পরিবারের চমৎকার একটা সম্পর্ক জড়িয়ে আছে, দারুণ কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার শৈশবে ফেলে আসা অথবা কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে তৈরি হওয়া বহু স্মৃতি এই রমজানের সাথে জড়িয়ে আছে। কয়েকজন মানুষের একটা গ্রুপ হঠাৎ করে রাত্রে সমস্ত নিস্তব্ধতা ভেঙে একসাথে সমস্যরে চেঁচিয়ে উঠেছে, আজ পহেলা রমজান, আজ পহেলা রমজান, ভাই হতে যাচ্ছে না, একসাথে চেঁচিয়ে উঠতো, হাতের টিন, বিভিন্ন রকমের শব্দ তৈরি করার মতো কিছু জিনিসপত্র একসাথে চেঁচিয়ে উঠেছে, রাতের স্নিগ্ধতা রাতের নিস্তব্ধতা ভেঙে, আজ পহেলা রমজান, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠুন, এই উঠুন জায়গাটা সব একসাথে কোরাস দিচ্ছে, উঠুন, দেন যার হাতে যা আছে তা শব্দ করে মানুষকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। ধড়ফড় করে উঠে যাওয়া আমাদের অথবা ঘুমের ভোরে পড়ে থাকা বাবা শেষবারের সেই কণ্ঠস্বর, একদম শেষ সময় আজান দিবে কিছুক্ষণের মধ্যে, তাড়াতাড়ি জেহরি খেয়ে নাও, গুটিসুটি মেরে ভয়ে ভয়ে এগিয়ে আসা টেবিলের কোনো একটা কোণে বাবা তার সেহরির শেষ সময়টুকু শেষ লোকমাটুকু মুখে দিচ্ছেন, এমন সময় তাড়াহুড়া করে টেবিলে এসে বসতে চেষ্টা করা, মায়ের চেষ্টা করা প্রাণপণ ভরে কত তাড়াতাড়ি সময়ের মধ্যে সবাইকে তার খাবারটা পৌঁছে দেওয়া যায়, অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক স্মৃতি কাতারাতে মিশে আছে এর সাথে। ফাইনালি সেহরির শেষ সময় পর্যন্ত খাওয়ার চেষ্টা করা, পানিটাও শেষ পর্যন্ত খাওয়া, যাতে করে কখনোই পিপাসা না লাগে, কখনোই যেন ক্ষুধা না লাগে, কিন্তু বারোটা হতে না হতেই সব শেষ। মাঝে মাঝে মনে হয় আর একটু বেশি পানি খেলে হয়তো পিপাসার মধ্যে পড়তাম না। তারপর ইফতারির সময়, ইফতারির সময় সে কি আয়োজন, আশপাশ থেকে যে ইফতারির গন্ধগুলো আসতো, ইফতারি ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা দেখতাম ওই সময় বাড়িতে ইফতারি তৈরি হতো, তার একটা স্মেল, বিকাল বা গভীরী লগ্ন যেটাকে বলে অ্যাকচুয়ালি, ঠিক ইফতারের আগ দিয়ে ওই স্মেলটা যেন আশপাশে কেমন যেন একটা গন্ধ ছড়িয়ে রাখতো চারিদিকে, তার সাথে সত্যি শুধুই যে ইসলাম, শুধুই যে ধর্মের ব্যাপার তা না, দারুণ এক সাংস্কৃতিক আবহাওয়া ছড়িয়ে আছে, এটা কখনো আমি মিস করতে চাই না। দেন ফাইনালি ইফতার করা, বন্ধু বান্ধব সব একসাথে একজোট হওয়া, তারাবির নামাজ পড়া, অনেক কিছু, অনেক কিছু, রমজানের সেই শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দারুণভাবে সবার জীবনে রমজান এসেছে, দারুণ এক খুশির বার্তা নিয়ে। সবাই রমজানের সত্যিকারের হক আদায় করুক, সে প্রত্যাশায় থাকি। সত্যিকারের স্যাক্রিফাইস আমাদের জীবনে চলে আসুক। সত্যিকারের শ্যাম সাধনা বলতে যা বোঝায় তা আমরা প্রপারলি এক্সারসাইজ করি আমাদের পার্সোনাল লাইফে। সেই সব শুভকামনা থাকলো প্রত্যেক ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিত্বের জন্য, এবং এটার হাত ধরে সমগ্র বিশ্বে শান্তি নেমে আসুক। এবং সেই ভালো লাগার জায়গাগুলোকে আসলে আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের আসলেই কোনো বদল হয় না। সবাইকে আরেকবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের এই দারুণ আয়োজনে, এবং যাকে ঘিরে আজকে সমস্ত আয়োজন, যাকে ঘিরে সবার অপেক্ষা, সেই আজকের অতিথি ভালোবাসার বাংলাদেশের গেস্ট অলরেডি তারা, তিনি হট সিট অলঙ্কৃত করেছেন, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন অনুভূতি হচ্ছে ফাইনালি হট সিটে বসেছেন? যে হট সিটে অনেকেই কিন্তু বুঝতে চায়,
আসলে এটা হট সিট, এতদিন বিশ্বাস করতাম না, বাট আজকে বসার পরে বুঝতে পারছি আসলে এটা হট সিট। বাট আমি কখনোই ভাবি নাই যে আমি আমার ভালোবাসায় আসতে পারবো। আমার খুবই একজন স্পেশাল ফ্রেন্ডকে আমি অনেক অনেক থ্যাঙ্কস দিচ্ছি, যার মাধ্যমে আমি আজকে আমার ভালোবাসায় আসতে পেরেছি।
ওকে, বাট থ্যাংক ইউ। আপনি আপনি আসলে খুব ভালো মনে হয় কথা বলেন, আপনার প্রথম কথার রেস্ট ধরে বলতেই হয় যে হট সিট সত্যিকার অর্থে হট মনে হয়েছে আপনার কাছে। এবং ভালো লাগার কিছু জায়গাগুলোতে, আমি যেমন বলছিলাম না যে সেই ভালো লাগার জায়গাগুলোর কোনো বদল হয় না, সেই জায়গাগুলোতে মানুষ কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চায় না। তো আমার ভালোবাসা আমারই প্রোগ্রাম যেখানে আপনি এখনো আটকে আছেন, বাট আপনি এখন আছেন কিন্তু ভালোবাসার বাংলাদেশ।
অবশ্যই।
ওকে, তো ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আপনাকে আনুষ্ঠানিকভাবে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছে আপনার জীবনের গল্প শুনবার জন্য, আপনি আপনার মতো করে শুরু করুন।
আমার নাম হচ্ছে হাসিবির আব্দি। আমার জন্ম কুষ্টিয়ার উপজেলার কুমারখালীতে। ওখানে আমার প্যারেন্টস সরকারি জব করতেন, তো তাদের পোস্টিং ছিল কুমারখালীতে, ওখানে আমার জন্ম। বাট আমার চার বছর বয়সে আব্বু আম্মুর আবার বদলি হয়ে যায়, এবং এটা আমি লাকিলি বলবো যে আমি কুষ্টিয়ায় শেষ পর্যন্ত বদলি হওয়ার কারণে কুষ্টিয়ায় আমি বড় হতে পেরেছি। এটা মানে আমার ছোটবেলা, মানে আমি যখন থেকে বুঝতে শিখেছি আমার ছোটবেলায় কুষ্টিয়াতেই কেটেছে, এবং এটা আসলেই আমি মনে করি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর জেলা, সুন্দর একটি শহর।
খুব সুন্দর করে কথা বলেন আপনাদের জেলার মানুষজন, এটা হচ্ছে অনেক বড় একটি ব্যাপার, এটা আমার অবজারভেশন। শুদ্ধ করে কথা বলেন, তুলনামূলক ভাবে
সাংস্কৃতিক এলাকা।
হ্যাঁ, সাংস্কৃতিক এলাকা
চেষ্টা করি, তারপরেও কিন্তু কুষ্টিয়ার কিছু টান আছে,
সেটা তো রিজনাল একটা ইটা থাকবে, বাট আপনাদের টোনালিটিটা, আপনাদের প্রোনাউন্সিয়েশনটা তুলনামূলকভাবে শুদ্ধ বাংলায় কথা বলেন আপনারা।
থ্যাংক ইউ। আমি আমরা দুই ভাই বোন, মানে এক ভাই এক বোন, আমি বড়, আমার একটি ছোট বোন আছে যার নাম মৌ। তো আমার ছোটবেলা আমি মানে অনেক অনেক স্মৃতি আমার মনে আছে, ম্যাক্সিমাম স্মৃতি আমি ভুলি নাই, কেন জানি না, কারণ মনে হয় আমার ছোটবেলা খুবই আনন্দ কেটেছে এই কারণে। হ্যাঁ, বেদনাও ছিল,
আনন্দ বেদনা সবকিছুই আর কি তার মাথায় আসছে অলরেডি। আমাদের অনেক লিসনারদের মাথায় অলরেডি অনেক কিছু এসে পড়েছে। আজকে আমি যেটা বলিনি এখন পর্যন্ত, তা হচ্ছে তাদের মনের সেই কথাগুলো তারা যে লিখে এবং আমাদের গুরু এদেশান সেগুলো পড়ে দেয়, আজকে এটা বলা হয়নি। তো অনেকেই লিখছে আর জিজ্ঞেস করছে আজকে কি গুরু পড়বে না।
আচ্ছা, এমন 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 আহ্বানই তুই করিস যে আমি আর একটা যে প্রোগ্রাম করি মজা এফএম দোস্তি, ওইখানেও দেখি এইসব লেখে। ওখানে বেসিক্যালি ওদেরকে ভোট করতে হয়, ইয়েস হলে ইয়েস অথবা নো হলে নো লিখতে হয়, ইয়েস নো নাই সেখানে দেখি এসব কবিতা ছড়াছড়ি। পরে অনেক পরে আমি ফাইন্ড আউট করলাম, মেঘলা খুব কনফিউজ যে ওয়াই নট ভোট নাই কেন, এইসব কবিতা কেন এত বেশি। আমি বললাম যে ওরা বৃহস্পতিবারের প্রোগ্রামে আটকে আছে। ও বাই দ্য ওয়ে, হাসিব আমি এবং তুই সাথে প্রায় 40-45 লক্ষ লিসেনার্স দেশ বিদেশ থেকে, আজকে সংখ্যাটা একটু কম যৌক্তিক কারণে, সেটি হচ্ছে বাংলাদেশের খেলা। সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, টাইগাররা আসলে টাইগারের মতো খেলছে, আমার মনে হয় বিজয় উৎসব করতে খুব বেশি দেরি নাই আমাদের। আর অল দ্য বেস্ট টাইগার্স, এবং আমাদের সকলের পক্ষ থেকে ভালোবাসা বাংলাদেশের টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাচ্ছি হাসিবের কাছে আরেকবার।
আমার প্যারেন্টস দুজনেই সরকারি জব করে কুষ্টিয়া সদর হাসপাতালে। আম্মু নার্সিং সুপারভাইজার আর আব্বু অ্যাসিস্ট্যান্ট অফিসার। তো ছোটবেলায় তাদের প্রায়োরিটিটা আসলে খুবই ইয়ে ছিল যে যেহেতু সরকারি চাকরি, নিয়মিত অফিসে যাওয়া এবং সংসার মেনটেন করা। তো আমি বলবো না যে আমরা দুই ভাই বোন খুবই বাপ মায়ের মানে অভাবটা অনুভব করেছি, কারণ তারা সেই রকম অভাব আমাদের অনুভব করতে দেয় না। আর কুষ্টিয়াতে আমার নানি বাড়ি হওয়ার সুবাদে আমার অনেক আত্মীয় স্বজনের কারণে আমি খুব মানে ওই সময়গুলো আমি ওইভাবে মিস করি নাই। আম্মু সকালে আম্মু অফিসে চলে যাইতো, আব্বুও যাইতো, তো আমি আর আমার ছোট বোন বাসায় একা যাতে না থাকি এই জন্য আমার নানিকে রেখে যাওয়া হতো। তো আমরা মোটামুটি এমনভাবে দিনগুলো কেটেছে আমার। সেই সব দিনগুলোতে আমি একটা জিনিস বলতে চাই যে ছোটবেলার ওই দিনগুলো আমি এখন অনেক মিস করি। যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম খুবই ভালো হতো। আমি কুষ্টিয়া জেলা স্কুলে পড়া শুরু করেছি আপনার। আমার সব থেকে যে ক্লোজ কাজিন আমার এক মামাতো ভাই, আমরা দুজন সেম এজের, তার সাথে আমি জেলা স্কুলে একসাথে পড়াশোনা শুরু করেছি। সো আমার তার সাথে আমার ভাইয়ের থেকে বন্ধু সম্পর্কটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো আমার ছোট বোন আমার থেকে 4 বছরের ছোট, আমার সাথে ওর সম্পর্কটাও অনেকটা বন্ধুর মতনই ছিল। কিন্তু আমার অনেকগুলো কাজিন, যেমন আমার আম্মুরা হচ্ছে 7 ভাই বোন, 4 ভাই 3 বোন, তার মধ্যে আম্মু হচ্ছে 3 নম্বরে, এবং আমার কাজিন 11 জন, তার মধ্যে আমার বড় খালার যে সন্তান আছে 2 ভাই 1 বোন, তারাই সব থেকে বড়। তো নানি বাড়ি ওখানে হওয়ার সুবাদে আমাদের কাজিনদের সব সময় কিছু হলেই নানি বাড়ি যে সব কাজিনরা মিলে একটা আড্ডা দিতাম। আর ছোটবেলায় আসলে আমি কুষ্টিয়াকে গ্রাম বলবো না, বাট অনেকেই ঢাকার বাইরে কোনো কিছু হলেই সেটাকে গ্রাম বলে সম্বোধন করে। তো কুষ্টিয়া একটা উন্নত শহর, তো ওখানে উন্নত শহর হলেও আমাদের ওই সময়কার ছেলেপিলেরা কিন্তু এখন যেমন মোবাইল, ফেসবুক, কম্পিউটার এরকম কোনো কিছু ছিল না, মোবাইল তো কল্পনাই করা যায় নাই। তো আমরা প্রচুর খেলাধুলা প্রিয় ছিলাম, স্কুল বাদেও অবসর টাইমটুকু ঘরে বসে না থেকে যতটুকু সম্ভব বাইরে খেলাধুলা করতাম। তো আমার কাজিনরা যখন ম্যাক্সিমাম সময় চেষ্টা করতাম যে খেলাধুলা করার থেকে কাজিনরা সব একসাথে হয়ে একটা আড্ডা মারা বা ঘুরতে যাওয়া, এই সময় করে যাতে সময়গুলো কাটে। আর আমার আব্বুর সাইডে হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, বাট খুলনা বাগেরহাটটা অনেক দূরে হওয়ার সুবাদে আসলে ওইভাবে যাওয়া হতো না, খুবই অল্প। মানে আমি আমার দাদু বাড়ি সর্বশা করলে হয়তো বা 6 থেকে 7 বার গিয়েছি। আমার মানে চাচাতো ভাইদের সাথে ওইভাবে আসলে সেই সম্পর্কটা যেটা হচ্ছে আমার মায়ের ফ্যামিলির দিকে গড়ে উঠেছে ওইভাবে ওঠে নাই। কারণ আব্বু জব যখন মানে সরকারি জবে আসলে বদলি খুব সহজে হয় না। তো আব্বু একবার যখন খুলনা ছেড়ে এদিকে চলে এসেছে তখন আসলে ঈদেও যাওয়া হইতো না, কারণ আম্মুর হচ্ছে ছুটি পাওয়া খুব সমস্যা হতো, নার্স ছিল যার ফলে আর কি ওইভাবে ছুটি হইতো না, তো ওইভাবে যাওয়া হয়নি। ঈদটা ম্যাক্সিমাম সময় আমি আব্বু আম্মুর সাথেই করতাম। তো আমার এসএসসি পর্যন্ত আমি কুষ্টিয়াতেই ছিলাম। এসএসসি দেওয়ার পরে তখন একটা ক্রেজ উঠলো যে ভালো পড়াশোনার জন্য ঢাকায় গেলে, ভালো ভার্সিটিতে ভর্তি হলে বড় হওয়া যাবে, মানে ভালো জব পাওয়া যাবে, যেটা আসলে তো খুব ইচ্ছা হলো যে ঠিক আছে তাহলে আমিও ঢাকায় যাই। কিন্তু তখন আসলে ঢাকা কি জিনিস মানে চিনতাম না। তো আম্মু বললো যে না ঢাকায় যা, পড়াশোনা কর, ওখানে বড় হ। তাই আমি বললাম যে আমি তোমাদের ছেড়ে কীভাবে থাকবো। আমি বললো যে আসলে দুনিয়াতে সব কিছুই মানুষ শিখে নাই যে নাই, প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু তারপরে দেখবি যে ঢাকাকেই ভালো লেগে গেছে, তখন হয়তো আমাদের মনে পড়বে না। কথাটা আংশিক সত্যি, এখন আসলে ঢাকাকে আমি অনেকই ভালোবাসি। কুষ্টিয়ায় গেলে ঢাকার কথা মনে পড়ে, বাট কুষ্টিয়ায় কিন্তু মানে নারীর টান যেটা, সেটা আমি অলওয়েজ অনুভব করি। তো এসএসসি পরীক্ষার পরে মোটামুটি বাসা থেকে সিদ্ধান্ত হলো যে না, আমাকে ঢাকায় পাঠানো হবে।
আসিফের এই কথাটাতে মনে হচ্ছে হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো, আসিফ কেউ ঢাকায় কিন্তু উন করতে চায় না, বাট ঢাকা কিন্তু অনেকেই চিন্তা করে যে আমাকে আদতেই কি ঢাকা বিভিন্ন রকমের কষ্ট থেকে আলাদা ভাবে ঢেকে রাখবে, নাকি মানুষের চাপে আমি ঢাকা পড়ে যাবে আমার সমস্ত ইমোশন। কেউই কিন্তু ঢাকাকে ওইভাবে অন করতে চায় না, বাট ঢাকা কিন্তু এমন সাচ এ গেটওয়ে, সাচ এন প্ল্যাটফর্ম যেখানে মানুষের স্বপ্নগুলো পূরণ করতেছে, রাইট? পূরণ করে হয়তো নিজের জায়গাগুলোতেই ফিরে যাচ্ছে বা বহির্বিশ্বে যাচ্ছে, কিন্তু গেটওয়েটা হচ্ছে ঢাকা, যেখানে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের স্বপ্ন ঘোরাফেরা করতেছে।
আসলে ঢাকা জাদুর শহর,
আসলে জাদুর শহর।
মানে ঢাকায় যখন প্রথম আসি তখন আসলে ঢাকার অবস্থাটা এতটা মানে ছিল না এরকম।
প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ বলতেছে কিন্তু যে ঢাকা সহ্য হয় না, এত যানজট, এত কিছু, এই সে অমুক সমুক।
তারপরে তো ঢাকা থেকে
এই শহর থেকে যাচ্ছে যখন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন, তারপরেই মনে হচ্ছে গোটা পৃথিবী স্থবির হয়ে গেছে, কখন চলে যাব প্রাণের শহর, জাদুর শহর, সে ঢাকায়। ঘটনার উৎপত্তি ঢাকা শহর, কত আন্দোলনের সূতিকাগার এই ঢাকা শহর, কত স্মৃতিচিহ্ন বয়ে চলেছে ঢাকা শহর, আবার কত ভাবে কালিমালিপ্ত এই ঢাকা শহর, কত অন্যায় অভিশাপের দেয়ালে ঘেরা এই ঢাকা শহর। অর্থাৎ ঘটনা বহু বহু ঘটনিত ঘটনার জায়গায় মনে হয় ঢাকা। আমি যদি গোটা ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভে চিন্তা করি, তাও মনে হয় সবচেয়ে ঘটমান শহরটার নামই হচ্ছে ঢাকা। সবাই বলে কংক্রিটের শহর, ইট পাথরের শহর, বাট আমি তো বলি যে না, এটাই একমাত্র শহর যে প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে, প্রত্যেকটা বালিকানার মধ্যে মানুষের অনুভূতি, স্বপ্ন, ভালো লাগার মন্দ লাগা মিশে আছে।
তো ফাইনালি পরিবার থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত হলো, এবং এর মধ্যে আমার যে আমি বলেছিলাম যে আমার একটা কাজিন আছে যে সেম এজের, তো তার ফ্যামিলি মানে আমার তারা হচ্ছে মেজো মামা, আমার মামা মেজো মামা, তো মেজো মামারা হঠাৎ করে তারা ফুল ফ্যামিলি সহ ঢাকায় শিফট হয়ে গেল। তো এই শিফট হয়ে যাওয়াতে আম্মু মনে একটু ভরসা পেল যে যা কেউ তো আছে ঢাকায় যে আসলে সাপোর্ট দিতে পারবে আমাকে বিপদের আপদে। এবং হঠাৎ করে আমার ছোট খালারা, যারা ছোট খালা, তারাও হঠাৎ করে ঢাকায় শিফট হয়ে গেল। এবং এরপরে আসলে আর কোনো ধরনের এক্সকিউজই ছিল না আমার কাছে যে আমি ঢাকায় যাবো না, তোমাদের ছেড়ে যাই। দেখো বলো যে তাহলে অন্তত গেলে আপন জনদের কাছেই থাকবি, দূরে বেশি দূরে দূরে হবে না। তো আমাকে ফাইনালি 2004 সালে ঢাকায় পাঠানো, মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিল। এখন প্রথমে সিদ্ধান্ত নিল যে আম্মু নার্সিং সুপারভাইজার, নার্সের জব করতো। আম্মু বললো যে তাহলে এক কাজ করি, মেডিকেল সেক্টরেই তুই ট্রাই কর, ফিউচার ভালো। আম্মু ঢাকা মেডিকেলে মানে ম্যাথসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যে ওখানে ট্রাই করার জন্য ইয়ে করলো। তো ব্যাড লাক বলবো না গুড লাক বলবো আমি জানি না, আমার হলো না শুধুমাত্র তিন মাস বয়সের জন্য, তিন মাস বয়স কম ছিল আর কি। সার্টিফিকেটে যখন সবাই তো এসএসসিতে বয়স কমে, আমার বেশি কমানো হয়ে গেছিলো, তিন মাসের জন্য হলো না। তখন আম্মু আবার নতুন অপশন খোঁজা শুরু করলো যে তাহলে কোন সেক্টরে যাওয়া যায়। তো পরে আমার তখন এসব মানে আমাকে গাইড করার মতো সেরকম কেউ ছিল না যে এই সেক্টরে গেলে ভালো হবে বা অমুক কলেজে গেলে বা অমুক সাবজেক্টে পড়লে, যা আব্বু আম্মুই সিদ্ধান্ত নিয়েছিল। তো পরে ডেন্টালে আমাকে ভর্তি করলো ডিপ্লোমাতে ঢাকায়, এবং আমি ফাইনালি 2004 সালের শেষের দিকে ঢাকায় মুভ করলাম। ওখানে আমার এসে উঠলাম ছোট খালার ওখানে, পাশে মামারাও থাকতো। প্রথম প্রথম একটু খারাপ লাগার পরও, তারপরেও যে না কাজিনরা আছে এবং আপনজন আছে। তো 2004 সালে যখন আমাকে ঢাকায় পাঠানো হলো, এখন আমি ফ্যামিলির সাথে যোগাযোগ করবো কীভাবে? চিঠির মাধ্যমে তো আর সম্ভব না, তখন মোবাইল চলে এসছে অনেকের হাতেই মোবাইল। প্রথম মোবাইল আমি তখন পাই হাতে, আমাকে মোবাইল কিনে দিল যে এই মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ। 7 টাকা মিনিটে মোবাইল,
6.90 টাকা
হ্যাঁ হ্যাঁ, পালসও তো তখন আবিষ্কার হয় নাই, 1 সেকেন্ড গেলেই তাই। এবং বাসায় TNT ছিল, আমি বললো তোমার ফোন করার দরকার নেই, আমরাই দোকানে যেয়ে ফোন করবো 10 টাকা মিনিটে। এরকম মাঝে মাঝে ফোন দিত, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট কথা বলতো, অনেক টাকা বের হতো। আমি ভাবলাম যে আমি যদি মোবাইল ইউজ করতে পারি তাহলে তোমরাও একটা কিনে নাও, খামোখা দোকানে যে একটা নির্দিষ্ট টাইমে ফোন দিবা, তাচ্ছে আমার রাত দিন যখন খুশি আমি ফোনে তোমাদের সাথে কথা বলতে পারবো। তো পরে আমার চাপাচাপিতে বাসাতে একটা মোবাইল নেওয়া হলো। এখন মোটামুটি মোবাইল সবার হাতে হাতেই চলে আসছে। তো আমি পড়াশোনা শুরু করলাম, নতুন জায়গা নতুন শহর, অনেক মানে এইরকমভাবে মানে নতুন জায়গায় এসে থাকবো এটা কখনো ভাবি নাই। নতুন জায়গা বলতে কি মানে ঢাকা তো পুরো প্রফেশনাল, মানে এখানে আসলে আন্তরিকতাটা মানে আপনি যদি যে কোনো ছোট জেলা বা কোনো বাইরের জায়গার মতো যে এক্সপেক্ট করেন আসলে সহজে পাওয়া যায় না। আমি যখন মানে একা একা রাস্তায় ঘুরতাম তখন ভাবতাম মানে মাঝে মাঝে অনেক খারাপ লাগতো, কান্না লাগতো যে মানে আমি কেন, আমি কাউকে চিনি না, আশেপাশে যেদিকেই তাকাচ্ছি কাউকে চিনতেছি না, কেউ আমাদেরকে ফিরেও তাকাচ্ছে না, বা ফিরে তাকালেও এমন একটা দৃষ্টি দিচ্ছে যে মানে আমি কে কোথেকে আসছি।
আপনি এই কথা শুনে হঠাৎ দেশের জন্য যে পাগল প্রায় এক ছেলে এখানে এসেছিল মনে আছে তো? কার কথা বলছি বলতো?
অবশ্যই।
কে সে? বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক মানে ওই বাংলাদেশ ক্রিকেট টিমকে মানে সমর্থন করার জন্য যে বিখ্যাত হয়েছে সেই সোহেব, যে সে হ্যাঁ পেশায় কিন্তু মেকানিক, বাট ওর সেই পেশার পরিচয়টাকে ছাপিয়ে সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমের টাইগারের বেশে যে বসে থাকে আমাদের গ্যালারিতে, শোয়েব বলছিল যে ইন্ডিয়াতে চলে গেছে খেলা দেখতে, কোনোভাবে কষ্ট সৃষ্টে মানে বর্ডার পার হয়ে চলে গেছে, তার সেই ক্যাপাবিলিটি নাই যে টাকা দিয়ে বা ভিসা করে যাবে খেলা দেখে কোনো রকমে, ওইখানে ঘুরছে ফিরছে কিন্তু তার আর ভালো লাগতেছে না, সে কোনোভাবে খুঁজবার বুঝবার চেষ্টা করছে, বুঝবার চেষ্টা করছে যে কোথায় আমার বাংলা ভাষা যদি একটু দেখতে পাওয়া যেত, কোথাও কোথাও যদি একটু বাংলাদেশকে খুঁজে পাওয়া যেত। এবং শোয়েবের যে কথা বলবার সময় যে রিয়েলাইজেশন, সেটা সত্যি তখন আমাদেরকে পাগল করে দিয়েছিল, অসম্ভব রকমের আমরা টাচ ছিলাম সেই মুহূর্তে, যে একটা দেশকে কে একটা মানুষ এভাবে অন করতে পারে ভালোবাসতে পারে। ইভেন আরিফিন শুভ ছিল, আরেকজন শুভ সেও কিন্তু খুব এক্সাইটেড সেদিন, বলছিল যেভাবে আমি দেশকে এত কাছ থেকে কাউকে এত দেশপ্রেম এত দেশকে ভালোবাসতে দেখিনি। এবং সেই ছেলেটা বারবার বলছিল যে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ফিরছি খাচ্ছি উঠছি বসছি কোনো কিছুতেই যেন মন ভরতেছে না, শুধু আমি আমার নিজের অবচেতন মনে আমার দেশটাকেই যেন ঘুরতেছি, দেশের টেস্ট দেশীয় ভাষা দেশীয় মানুষ এই রকম একটা ফিল ওর মধ্যে কাজ করছিল। দেন ফাইনালি যখন দেশে ফিরে আসছে যখন দেশে মানে ঢুকবে এরকম একটি মুহূর্তে বর্ডার এরিয়া পার করে, রাত তখন অনেক, তার দুইটা আড়াইটে বাজে। সে বলতেছে যে আমার দেশে যখন পা দিলাম গুরু, আমার চোখ থেকে শুধু অঝরে পানি ঝরছে, কান্নায় আমার বুক ভেসে যাচ্ছে। রাত দুটা আড়াইটার পরে দেশে ঢোকার পরে ওই শস্য ক্ষেতের মধ্যে মাটিতে আমি গড়তে শুরু করেছিলাম, এবং ইন্ডিয়াতে থাকা অবস্থায় কোনো একটা সিগারেটের প্যাকেট আর কোনো কিছুতে কাগজে লেখা বাংলা ভাষা দেখে ওইটা বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল। তো আমরা এখানে থেকে কোনো কিছু আসলে টের পাই না। যেমন আপনি কুষ্টিয়া বিলংস করেন, আপনার শৈশবের কত স্মৃতি কুষ্টিয়াকে, কুষ্টিয়াকে ওন করতে গেলে বা কুষ্টিয়ার মাটি ছুইতে গেলে ইমোশনে আপনার চোখ দিয়ে পানি আসতে কিন্তু 2 সেকেন্ড সময় লাগবে না। আর এটা হচ্ছে দেশ নিয়ে কথা, যেটা আমরা হয়তো এখানে ওন করতে পারি না, বর্ডার ক্রস করলে তখন বুঝি যে কি এক রত্ন ফেলে এসেছি পেছনে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনার এই কথাগুলো বলার সময় আমি রিলেট করতে পারছিলাম যে শৈবের দেশের প্রতি যে এইরকম অ্যাটাচমেন্ট, অসম্ভব অ্যাটাচমেন্ট। সে বলছিলাম আমি রাতের মধ্যে গড়াগড়ি দিচ্ছিলাম মাটিতে আর ওই শস্য ক্ষেতে যে আমার দেশ, দিস ইজ অল অ্যাবাউট মি, এটাই আমি, আমি আমার শৈব আমার জায়গাতে আবার ফিরে এসেছি। যে কারণে মনে হয় ছেলেটি পারে ঘন্টার পর ঘন্টা গ্যালারিতে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে ওইভাবে চিয়ার আপ করতে, গভীরভাবে দেশটাকে অন করতে, জানতে শিখতে। সেই জায়গায় অনেক বেশি পিছিয়ে আছি বলে আমি এত সময় আমার মনে হয় মানুষগুলোর তুলনায়।
আসলে আমরা আসলে খুব সহজেই দেশের কোনো কিছু নিয়ে খারাপ কিছু বলতে পারি, কিন্তু দেশকে সেভাবে মানে গভীরভাবে যে ভালোবাসা যায়, গভীরভাবে দেশকে সাপোর্ট করা যায়, এটা যদি সবাই রিয়েলাইজ করতে
পারে এটার জন্য অনেক বেশি কমতে আছে। সেদিন ওই ছেলেটা একদম চোখটা আঙুল দিয়ে শিখিয়ে গেছে, বলে যে গুরু আমি আপনি আমাকে আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে দেশের গান বাজায় দেন, দেখবেন যে অঝরে আবার চোখ দিয়ে পানি পড়তেছে। এবং সত্যি এই গান এরকম গানই মানে এটাই গান বাজাইছিলি মনে হয়, এবং সাথে সাথে দেখতেছ চোখ দিয়ে একবার অঝর ঝরে চোখে দিয়ে পানি পড়তেছে, আজব ব্যাপার। তো আমরা অনেক কিছু হয়েছি, অনেক কিছু শিখেছি ঠিকই, বাট পক্ষান্তরে ওই মেকানিকের কাছে কিন্তু ধরা খেয়ে গেছি। সবচেয়ে বড় যে প্রেম, সবচেয়ে বড় যে ভালোবাসার জায়গা, দেশকে ভালোবাসা, দেশের প্রতি প্রেম, সেখানে ধরা খেয়ে গেছি মানুষটির কাছে। অনেক ঘাটতি, আমি এতে সব আমার মধ্যে প্রচুর ঘাটতি, আমার যেন কোনো কিছুতেই কিছু যায় আসে না। কেন যায় আসবে না, যে দেশ জন্ম দিয়েছে আমায়, যে দেশ যে যে দেশ তার আলো বাতাস বিলিয়ে দিয়েছে আমাকে বড় করবার জন্য। জানি বেহবার টু হাসিফ হাসিফ ওই কথাটা বলাতে একটু রিলেট হলো, হঠাৎ করে প্রসঙ্গটা চলে আসে।
আমারও এরকমই ফিল হতো যে আমার খালি অপেক্ষায় থাকতাম যে কবে একটু ছুটি পাবো আর আমি ছুটে যাবো কুষ্টিয়ায় ফ্যামিলির কাছে, আব্বা আম্মুর কাছে, ছোট বোনটার কাছে। এবং যখনই ছুটি পাইতাম চলে যাইতাম কুষ্টিয়ায়, কোনো কিছু মানতাম না আসলে। মানে বিকালে ক্লাস শেষ রাতের গাড়িতে, আবার হয়তোবা ক্লাস মনে হতো যে না একটা ক্লাস মিস যাক আর একটা দিন থাকি। প্রথম প্রথম এগুলা খুবই করেছি, তারপরে আসলে বুঝলাম যে না আমি যদি এইভাবে হ্যাম্পার করি তাহলে হয়তোবা যে উদ্দেশ্যে ঢাকায় আসার সেটা ব্যর্থ হয়ে যাবে, আমার যে স্বপ্ন সেটা হয়তোবা ব্যর্থ হয়ে যাবে। তো পরে পড়াশোনায় মনোযোগ দিলাম আর ঢাকাকে আসলে আপন করে নেওয়ার চেষ্টা করলাম, যে যেখানে আমাকে থাকতে হবে সেটাকে যদি আপন না করি তাহলে তো বৈচিত্র্যের মধ্যে থাকা যাবে না। এইভাবেই দিন কাটছিল। আর তখন আমি খালার বাসা থেকে, আমার খালার বাসা ছিল মালিবাগ আর আমার ক্যাম্পাস ছিল মিরপুরে, সো একটা লং ডিস্টেন্স যাতায়াত। সো আমি ট্রাই করলাম যে আমার ক্যাম্পাসের আশেপাশে কোথাও থাকার, আমার জন্য সুবিধা হয় আমি জার্নিটা। তো এরপরে আসলে ঢাকার ম্যাচ লাইফ শুরু হলো এবং আমার নিজেকে গড়ার কাজ শুরু হলো, কারণ আমি দেখলাম যে আসলে আমি কতটা পিছিয়ে আছি মানুষগুলোর থেকে। এখানে সার্ভাইভ করতে গেলে আমাকে নিজেকে চেঞ্জ করতেই হবে, কারণ যখন কুষ্টিয়ায় ছিলাম তখন কিছু হলে আমার বাড়ি আছে, দৌড়ে বাড়ি চলে যেতাম, আমার বাপ মা আমার কাছে আছে, যে কোনো বিষয়ে সাপোর্ট, যে কোনো বিপদে আপদে সাথে সাথে হেল্প। সো আমার কোনো টেনশন ছিল না মাথায়। বাট যখন আমি ম্যাচ লাইফ শুরু করলাম তখন আমি বুঝলাম যে আসলে এখন পুরো দায়িত্বটাই আমার উপরে, নিজের দায়িত্বটা কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে টিকতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে। এবং মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি, তখন বুয়ার হাতে রান্না খাওয়া শুরু হলো, তখন বুঝলাম না আসলে কষ্টটা কোথায়। তখনই আসলে মনে মনে প্রতিজ্ঞা করি যে যেভাবেই হোক আসলে এই কষ্টটা আসলে বৃথা যেতে দেওয়া যাবে না। এবং আমি ওখানে আল্লাহ রহমতে খুব ভালোভাবে সার্ভাইভ করছি, 2 বছর ম্যাচে ছিলাম, এবং ম্যাচে কিছু কুষ্টিয়ার বড় ভাইরা ছিল, তাদের সাথে তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। এর মধ্যে আমার হচ্ছে যে বড় খালার যে ছেলে বড় ভাইয়া কাজিন, তিনি অনেক আগের থেকেই ঢাকায় থাকতেন, তো ভাইয়ার কিছু ফ্রেন্ডদের নিয়ে থাকতেন। তো ওই সময়টা কি ভাইয়া আমাকে বললো যে দেখ তোর ম্যাচে কষ্ট হচ্ছে, আমারও বাসা ভাড়া দিয়ে থাকা লাগে, তার থেকে তুই যদি চলে আসিস তাহলে আমরা দুই ভাই মিলে যদি থাকি তাহলে তুইও সাপোর্ট পেলি, আমারও একটা হেল্প হলো। তো আমি তখন এই প্রস্তাবে আসলে কোনো দিকেই না বলার কোনো কারণ ছিল না, আমি ভাইয়ের সাথে উঠে গেলাম, আমি মিরপুরেই ভাইয়ের সাথে থাকা শুরু করলাম। তখন ভাইয়ার একটা জিনিস কি, ভাইয়া ঢাকায় ছিল আমারও প্রায় 5-6 বছর আগের থেকে, তো ভাইয়ারও এরকম ম্যাচ লাইফ কেটেছে। পরে ভাইয়া দেখলো যে আসলে এই বোয়ার হাতে রান্না খেয়ে আসলে জীবন চলবে না, সে নিজেই রান্না শিখলো এবং ভাই নিজেই রান্না করতো। তা আমি ভাইয়ার সাথে যখন উঠলাম তো দেখলাম যে ভাইয়া সব কিছু নিজে করে, রান্না থেকে শুরু করে ঘর গুছানো, ঘর মোছা, কোনো কিছুর উপর কারোর উপর নির্ভরশীল না। আমার খুব ভালো লাগলো যে মানে সে কতটা সুন্দরভাবে তার লাইফটাকে গুছিয়ে নিয়েছে যে কারোর উপর নির্ভরশীল হওয়া লাগছে না। আমিও ভাইয়ের সাথে থেকে টুকটাক ওইভাবেই ব্যাচেলার লাইফটা লিড করা শুরু করলাম। ভাইয়ের সাথে আমি তখন 2006-07 থেকে ভাইয়ের সাথে থাকা শুরু করি। এরপরে আমার আসল যে ইয়ে 2008 সালের ঘটনা, আমি তখন তো মোবাইল ফোনের কল রেটও মোটামুটি কমা শুরু করেছে, নতুন হচ্ছে আপনার অপারেটর আসছে বাজারে, তো বিভিন্ন অফার, আপটে ফ্রি কল, তো 2-3টা সিম অলরেডি কেনা হয়ে গিয়েছিল, যে যেটাই যখন যে অফার দেয় সেই অফার যাতে ইউজ করা যায়। তো পড়াশোনা নিয়ে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকতাম, আর পড়াশোনার পাশাপাশি আমি মানে টিউশনি করার চেষ্টা করলাম, বাট কেন জানি আমি টিউশনি করতে পারলাম না। আমার পড়ানোর ক্যাপাবিলিটি ভালো ছিল না, নাকি আমার ধৈর্য ছিল না আমি জানি না, তবে আমার একটা জিনিস খুব ইয়ে সমস্যা হইতো, সেটা হচ্ছে যে যখন আমি মানে টিউশনি বাচ্চাদের ভাইয়া ঠিক করে দিয়েছিল, বাচ্চাদের পড়াতে গেলাম দেখলাম তাদের মানে অভিভাবক মানে মায়েরা বা বাপেরা খুব ইন্টারফেয়ার করে, এইভাবে না ওইভাবে পড়াও, ওইভাবে না এইভাবে পড়াও, ওইটা পড়াই। তো আমি টিউশন থেকে মানে খুবই ইয়ে হয়ে ছেড়ে দিলাম যে না আমার দ্বারা টিউশন হবে না, এত গাইডেন্স যদি দেয় তাহলে টিচার রাখার দরকার কি নিজেরা পড়া এটা বের। তো হয়তো বা আমি ভালো কোনো সেরকম ফ্যামিলি পাইনি, গিয়ে পাইনি, বা যাই হোক টিউশনি থেকে আমি সরে গেলাম। তো এরপরে আমার ঈদ তো করা হতোই সবসময় দেশে কুষ্টিয়াতে, ঈদ হলে ঈদের আগেই চলে যেতাম। তো এক ঈদে যখন কুষ্টিয়ায় যাই 2008 সালে, ওখানে কুষ্টিয়া গেলে তো অনেক বন্ধু বান্ধব ছিল, তো সবার সাথে আড্ডা টাড্ডা মারা হইতো। তো এক ছোট ভাই ছিল আমার, মানে আম্মুর সাথেই জব করতো তার মা, এক আমরা হাসপাতাল কোয়ার্টারে থাকতাম। তো কুষ্টিয়ায় গেলে সবাইকে ডাকতাম, বাসায় আসতো, আড্ডা মারতাম, গল্প করতাম। তো সেই ছোট ভাই একদিন আসলো বাসায়, জিজ্ঞেস করলাম কি অবস্থা, দিনকাল কেমন চলছে, বলে ভালো ভাইয়া। আমি তো মানে আমি বললাম যে কি এত হাসি হাসি কেন, বলো আমি তো একটা মেয়েকে পছন্দ করি। আমি বললাম যে বাহ খুব ভালো, তো তুমি একাই পছন্দ করে ফেললা, আর বড় ভাইটা যে একা আছে সেদিকে তো দেখল না,
বড় ভাইকে রেখে ছোট ভাই।
হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি বড় ভাইয়ের জন্য কিছু করো, একাই সব মজা নিয়ে নিলে তো হবে না, এখন তো তোমাকে পাওয়া যাবে না। তো বললো যে ভাইয়া ঠিক আছে আমি দেখতেছি আপনার জন্য কি করা যায়। আমরা আচ্ছা ঠিক আছে। তো সে পরের দিন যখন বাসায় আসে, ভাইয়া একটা নাম্বার আছে নেবেন না,
খুবই অ্যাক্টিভ।
তো আমি বললাম যে কিসের নাম্বার, বলে কিসের নাম্বার মানে আপনি যে বললেন যে আপনি ইংরেজ মানে ইংরেজ হতে চান, কথা বলতে চান। তো আমি বললাম যে কি কি করে কি কেমন কি, তখন আসলে এই জিনিসগুলো খুবই মানে উৎপত্তি হচ্ছে। তখন আমি বলবো না এটা খুব ভালো কাজ, বাট তখন ওই মোহে বয়ে গিয়েছিলাম আর
কি, সবাই অলমোস্ট তখন ওই বয়সটাতে। এই ফাঁকে আমি কিছু টেক্সট নিয়ে আসি যেগুলো বন্ধুরা একদম ভালোবাসার রসে তুই টুম্বুর টেক্সট পাঠায়, যাতে করে আমি সেগুলো তাদের মধ্যে সিলেক্টিভ কিছু টেক্সট সবার উদ্দেশ্যে আবার পড়ে শোনানোর চেষ্টা করি। প্রথমটা হচ্ছে শহীদুল ইসলাম শুভ, সে লিখেছে, ভালোবাসা জিনিসটা অনেকটা জ্যামিতির মতো, উপপাদ্যর সাথে এর অনেক সাদৃশ্য রয়েছে, চিত্রটা দেখতে সহজ হলে প্রমাণ করাটা খুবই কঠিন। কে এই ম্যাথমেটিক্স ডক্টরেট ডিগ্রিধারী?
আসলে আপনি এই কমেন্ট গুলো পড়াতে কিন্তু এক একজন কবি হয়ে যাচ্ছে, কিছু কিছু বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে,
বা লেখার প্যাটার্নটা
আসলেই
মানে এটা যেন কোনো, এটা যেন কোনো মানে কি বলবো, কবিতা তো না, এটা ছিল একটা থিওরি আর কি ম্যাথমেটিক্স এর, বাট থিওরিটা খুবই সিম্পল, বাট ক্যালকুলেশনে কোন রকম কোনো ভুল নাই। কিন্তু শুভ লিখেছে যে ভালোবাসা জিনিসটা অনেকটা জ্যামিতির মতো, উপপাদ্যর সাথে, উপপাদ্য সবকিছু না, সম্পাদ্য না, অন্য কিছু না, উপপাদ্য, উপপাদ্যর সাথে এর অনেক সাদৃশ্য রয়েছে, চিত্রটা দেখতে সহজ হলেও প্রমাণ করাটা আসলেই কঠিন। আমি তো প্রমাণ করতে পারতাম না, ফাইনালি মুখস্থ করা শুরু করতাম, ইটস ভেরি টাফ, বাট অনেকেই পারে, ক্যালকুলেট করে বের করে দেয়। মিলন লিখেছে, চাঁদ অপেক্ষায় থাকে রাত্রির জন্য, সূর্য অপেক্ষায় থাকে সকালের জন্য, সকালের জন্য নদী অপেক্ষায় থাকে মোহনার জন্য, পাহাড় অপেক্ষায় থাকে বৃষ্টির জন্য, আর আমি অপেক্ষায় থাকি শুধুই তোমার জন্য। বাহ। মোহাম্মদ আকাশ লিখেছে, এই দিগন্ত চোখের সীমানায় কেউ কি ডাকে নিশ্চুপ মায়ায়, আমি দুহাত ধরে মায়াবী অজস্র ভালোবাসায় শুনিয়ে আজ বলছি তোমাকে, ভালোবাসি তাই ভালোবেসে যায়। দারুণ। রাকিবুল ইসলাম লিখেছে, কাল সারাদিন বৃষ্টি ছিল আজ রোদ্দুর, রোদ বৃষ্টির এমনই খেলা চলবে জীবন যদ্দুর। বাহ, কি শায়েরি শুরু হয়ে গেল নাকি রে, এটা তো শায়েরি টাইপ হয়ে গেছে। কাল সারাদিন বৃষ্টি ছিল আজ রোদ্দুর, রোদ বৃষ্টির এমনই খেলা চলবে জীবন যদ্দুর। আকাশ লিখেছে, চাঁদ যাবে মেঘের বাড়ি, ডুবে আছে, ডুবে যাচ্ছে বেলা, একটু খবর নিলা না যে আমায় ভুলে গেলা, আকাশের ওই নিরাপত্তার কোনো জুড়ি নেই, মনে রেখো বন্ধু আমায়, আমি তোমায় ভুলি নাই, এই টাইপের আর কি। হোয়াট এভার, থ্যাংক ইউ, ভালোবাসা রিলেটেড এ ধরনের টেক্সট মাঝে মাঝে আমি এন্টারটেইন করবো, কিন্তু প্রোগ্রাম রিলেটেড ইনফরমেশন আসতে থাকুক, যেটি মাঝে মাঝে ইমা তোমাদেরকে পড়ে শোনাবে।
খেলার আপডেটটা বেশি, কারণ আমরা খেলা দেখতে পাচ্ছি না, অনেকে আমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছে,
লাস্ট আপডেটটা দি, আমি তো দিতে চাই,
আমিও
এই ফাঁকে একটু আসিবের কাছ থেকে আমি ঘুরে আসি।
তো পরের দিন যখন সে ছোট ভাই আসলো, বললো ভাইয়া নাম্বার আছে নেবেন নাকি, তা আমি বললাম যে ঠিক আছে, আমি তখন কম্পিউটারে কাজ করতেছিলাম, তাই আমি বললাম যে ঠিক আছে, যেমন মোবাইল নাম্বারটা সেভ করে দাও, আমি পরে দেখতেছি। তো বললো ভাইয়া একটা না চারটা আছে, আমি বললাম চারটা, বলে হ্যাঁ
এক হালি এসেছে।
হ্যাঁ, তা আমি ওর দিকে তাকাই, বললাম যে এত সহজে তো চারটা নাম্বার আমাকে দেওয়ার কথা না, তার মানে তুমি নিশ্চয়ই ট্রাই করে ফেল হয়েছো এই জন্য আমাকে দিতেছো। না ভাই আমার তো একজন আছে। আমি বললাম তার মানে এগুলো অলরেডি ট্রাই করা হয়ে গেছে, তারপরে যেটা বাচ্চা সেটা রেখে বাকিটা আমাকে দিয়ে দিচ্ছ। তো পরে সে আমাকে চারটা নাম্বার সেভ করে দেয় মোবাইলে এবং বলে যে এটা সবাই ঢাকায় থাকে, আপনি ফোন দিয়ে আমরা আছে ঠিক আছে। তো এরপরে আসলে ওইভাবে আমার খেয়ালও ছিল না, আর পরের দিন আমি ঢাকায় ব্যাক করি, পরীক্ষা টরীক্ষা ছিল, তো আমি বিজি হয়ে গেছিলাম। এর অলমোস্ট এক মাস পরে জুলাইয়ের 26 তারিখ রাত্রেবেলা আমি কি কারণে যেন মোবাইলে ঘাটতেছিলাম, তো নাম্বারগুলো নিচের দিকে ছিল, তো আমি স্ক্রল করে যখন আমি নিচে নামলাম নাম্বারগুলো দেখলাম, আমি আচ্ছা নাম্বারগুলো তো ছিল, আমি তো ট্রাই করিনি, আমি ট্রাই করা শুরু করলাম, ফার্স্ট নাম্বার ফোন দিলাম বন্ধ, ডিলিট, সেকেন্ড নাম্বার ফোন দিলাম ফোন হয় নাই, ডিলিট, থার্ড নাম্বার ফোন দিলাম ফোন রিং বেজে বেজে কেটে যাচ্ছে, এই সময় লাস্ট মোমেন্টে ফোন ধরে, ফোন ধরে বলে হ্যালো, হ্যালোটাই তো সবাই বলে, বাট ঘুম ঘুম স্বরে যখন কেউ হ্যালো বলে তার কণ্ঠের মধ্যে একটা
মাদকতা স্ট্রেট,
খুব
গুছিয়ে কথা বলে, তোমার দিকে তো অবশ্যই ভালো, অনেক গুছিয়ে কথা বলে
গুরু। আমি সত্যি শ্রদ্ধা পাচ্ছি,
না না আমি এটা প্রথমেই বলেছি। আচ্ছা আমরা চলে যাই গল্পে।
এবং যখন হ্যালো আমি শুনি, মানে আমি জাস্ট স্টাক হয়ে গিয়েছিলাম। এবং বিশেষ করে গুরু স্টিল ওই ভয়েসটা আমার কানে বাজে স্টিল, এবং ওই কণ্ঠ মানে হ্যালো শোনার পরেই আমার প্রথম ও প্রধান মাইন্ডে মানে মনে যেটা আসছে যে আমাকে কথা বলতেই হবে। সো আমি মানে চুপ করেছিলাম, সে সেকেন্ড টাইম আমার হ্যালো বলে। তো আমি বলি যে তখন 11:30 কি 11:40 বাজে, এখন জুলাই মাস গরমের সময়। আমি বলি যে এত তাড়াতাড়ি ঘুমা, মানে আপনি কি ঘুমাচ্ছেন? কে বলে রাতে মানুষ ঘুমায় না কি করে? আচ্ছা ঠিক আছে, সরি ডিস্টার্ব করার জন্য বলে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি চিন্তা করলাম যে আমাকে রেখে দেওয়াটা ঠিক হলো নাকি আর একটু ট্রাই করা উচিত ছিল। তো বাদ, ওই দিন পরে আমি চতুর্থ নম্বর আমি ট্রাই করি নাই। আর পরের দিন সেম টাইমে আমি আবার ফোন দিয়েছি ওই নাম্বারে, আবার সেই একই কণ্ঠ ভগবন্ত স্বরে হাত। তো আমি বললাম যে আপনি এত তাড়াতাড়ি কেন ঘুমান? তো বলে এত ঘুমাবো না কি করবো। এরপরে আমি মানে জানলাম যে আজকে আমি আর রাখতেছি না, এভাবেই হোক কিং কথা বলবো যাচ্ছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কেন, অন্য কিছু অনেক কিছু করতে পারেন, টিভি দেখতে পারেন, এটা করতে পারেন। তো তখন মানে তার ঘুম হালকা পাতলা কাটছে, সে বলছে যে আপনি কি? আমি বললাম আমি অবশ্যই মানুষ। তো বললো আপনি আমার নাম্বার দিলেন, অ্যাজ ইউজুয়াল যেটা হয়। এখন আমি বললাম যে দেখেন আপনার নাম্বার পেলাম কোথা থেকে, এটা যদি আমি বলি তাহলে আপনি আর আমার সাথে কথা বলবেন না। বাট আমি আপনাকে এটা বলবো, অবশ্যই বলবো, বাট আজকে না। সে বললো যে যদি আপনি না বলেন তাহলে আপনার কথা বলার দরকার, আপনি ফোন রাখতে পারেন। আমি বললাম যে ফোন আমি আসলে রাখতে পারতেছি না, মানে কল এন্ড বাটন আমি চাপতে পারতেছি না, আপনার সাথে কথা বলার পরে তুমি চাপতে পারবো না, আপনি চাইলে রাখতে পারেন। এরপরে মানে তার তখন মোটামুটি ঘুম ঝুল কাটা শুরু করছে, এবং সে রিয়েলাইজ করছে যে সে আমাকে চেনে না। এরপরে কেমন নাম্বার করতে বলি, তার একটাই জানার কনসার্ন ছিল। এবং আমিও ইয়ে ধরেছে যে আমি আজকে কোনো মতেই আপনাকে বলবো না, কারণ আপনাকে বললেই আপনি আর আমার সাথে কথা বলবেন না, কারণ সে ইন্টারেস্ট হারাই ফেলবে। তো আমি বলি না, আমি 20 মিনিট সেদিনকে আমি তার সাথে কথা বলছি, এবং সে 20 মিনিটই ট্রাই করছে যে কোত্থেকে আমি তার নাম্বার পেয়েছি। এবং আমি ওই সময় প্রতিটা মুহূর্তেই কথা কাটিয়ে গেছি, এবার আমি আজকে আপনাকে কোনো মতেই বলবো না, বাট আপনি বিশ্বাস রাখতে পারেন আমি যেদিনকে আপনাকে বলবো সেদিনকে আমি সত্যি কথা বলবো। এরপর আমি ফোন রেখে দিয়েছি যে ঠিক আছে আপনি ঘুমান, অনেক বেশি ডিস্টার্ব করা হয়ে গেছে আজকে। এরপর আমি 2 দিন তাকে ফোন দিই নাই। এরপরে আমি তাকে আবার ফোন দিয়েছি।
ওকে, আমরা ফিরে আসবো হাসিবের কাছে, কিন্তু তার আগে অনেক বড় একটি নিউজ দিয়ে দিই। বাই দিস টাইম বাংলাদেশ সাকসেসফুলি তার প্রথম ল্যান্ডমার্ক অলরেডি সাকসেসফুলি আমরা সেই ল্যান্ডমার্ক স্পর্শ করেছি, 80 রানের ব্যবধানে বাংলাদেশ জিতেছে। এটা খুবই এক্সপেক্টেড ছিল, এটা খুবই এক্সপেক্টেড ছিল, দগদগে ঘা ছিল সেই ওয়ার্ল্ড কাপের সময়। সে ঘায়ে মলম লাগানোর জন্য বাংলাদেশের টাইগাররা যে দারুণ কীর্তি তৈরি করেছে, আজ অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি বাংলাদেশের টাইগারদেরকে। সত্যি গর্বের চমৎকার একটি জায়গাতে নিয়ে গেছে আমাদেরকে। এবং আজকের এই ভালো লাগা শেয়ার করবার জন্য এখন আমাদের সাথে আমি যুক্ত করতে যাচ্ছি সেই মানুষটিকে যার কথা কিছুক্ষণ আগে বলেছি, সোয়েব। সোয়েবের কণ্ঠস্বর আমি তো জানি যে যখন বাংলাদেশ ভালো কিছু করেছে, যখন বাংলাদেশ 80 রানের একদম ক্লিয়ার ব্যবধানে জিতেছে, তার স্কিন শুরু করেছিল সেই আঘাত হানা ভারতের শিবিরে, দেন ফাইনালি শেষ প্যারাকটা ঠুকে দিয়ে 80 রানের চমৎকার এক বিজয় যখন ছিনিয়ে নিয়ে এসেছে, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস শোয়েবের কণ্ঠ ছিল সবচাইতে বেশি উচ্চকিত। যে সোহেবের কথা আজকেও প্রাসঙ্গিক ক্রমে বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছিল, যে সোহেবের কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, যে কাউকে দেশকে এত কাছ থেকে এত ভালোবাসতে আমি দেখিনি যেভাবে সোহেবের মুখে শুনছিলাম। যে গুরু, যখন আমি দেশে পা দিই রাত 2টা 2:30 বাজে, তখন আমি মাটিতে ঘুরতে শুরু করি, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, যে দেশের জন্য আমি পাগলের মতো হয়েছিলাম। সেই সোহেব, সেই সোহেব এখন আমাদের সাথে ফোনে। সোহেব, আমরা জিতেছি সোহেব, সোহেব তোমার বাংলাদেশ জিতেছে সোহেব, সোহেব তোমার বাংলাদেশ জিতেছে।
আমাদের বাংলার বীরেরা পারে, বাংলার বীরেরা আসলে কখনো হারে না। আমরা আসলে মানে আজকের মানে আমার কাছে মনে হচ্ছে আজকে মনে হয় আজকে ঈদে না, আমার কাছে মনে হয় আজকে মানে ঈদের চেয়ে বিশাল বিশাল কিছু মনে হয় আজকে আমি
মাঠে খেলে আর স্টেডিয়ামে বাঘ সেজে যে সবসময় উচ্চকিত থাকে সেই হচ্ছে সোহেব। সেই সোহেব আমাদের সাথে এখন ফোনে। সেই সোহেব কিন্তু আমাদের সাথে তখনও কথা বলেছিল যখন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছ থেকে অযাচিত ভাবে জয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সত্যিকারের তো মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। আজ বাংলাদেশ আজ পিছিয়ে থাকবার মতো দেশ না, বাংলাদেশ সেই দেশ আজ চোখে চোখ রেখে শত্রুর মোকাবিলা করে। যদিও ধোনির এই অ্যাটিটিউড কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না, ক্রিজে যখন ধোনি একদম বুক চেপিয়ে বাংলাদেশের বোলারকে আহত করার চেষ্টা করেছিল, তার সত্যিকারের বিজয়। আরো কিছু বলো, তোমার দেশের গান বাজতেছে তোমার জন্য, শুধুই তোমার কারণে সোহেব।
আসলে মানে আসলে এই এই গান আসলে আমাকে সবসময় দুর্বল করে ফেলায়, যে গানটা এখন যে গানটা দিচ্ছেন মানে ও আমার দেশের মাটি তোমার সুখে দেখায়। আসলে আমি আর এখন এখন কোনো কথা বলতে পারতেছি না যে সেই দিনের কথা মনে পড়ে, যে দিনে আসলে আমাদের সবুজ মানুষ চেয়ে কাটাইছিল
আমরা সোহেবের ছবি আপলোড করেছি, আমাদের বাঘ, আমাদের সোহেবের ছবি বাংলাদেশের পতাকা হাতে চেঁচিয়ে উঠেছে, সেই সোহেবের ছবি আমরা আপলোড করেছি। সবাই বারবার বলছে আমাদের সাথে ছিল সোহেব, যাকে সবসময় আপনারা স্মরণ দেখতে পান বাংলাদেশের টিম যখন মাঠে খেলে স্টেডিয়ামে। যে সোহেব আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশেও ছিল, যে সোহেব আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছিল যখন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জয় একরকম ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেদিন থেকে প্রতীক্ষায় ছিলাম, খুব ডেসপারেট প্রতীক্ষায় ছিলাম, দারুণভাবে অপেক্ষা করেছিলাম মধুর এক প্রতিশোধের। এটি অনেক বেশি কাম্য ছিল, অনেক বেশি কাম্য ছিল, স্পেশালি ধোনির মতো একজন সিনিয়র প্লেয়ারে যে অ্যাটিটিউড দেখলাম মাঠে কোনোভাবে সহ্য করার মতো ছিল না, কোনোভাবে মন থেকে মেনে নিতে পারছিলাম না। কেউ যেন আমাদের চোখের সামনে এসে আমাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা না করে যে জাতি হিসেবে তোরা দুর্বল, জাতি হিসেবে তোদের চাইতে আমরা অনেক বেশি এগিয়ে আছি। এ ধরনের ধৃষ্টতা, এ ধরনের অহংকার দেখানোর শক্তি বাঙালিদের সামনে কারো নাই বা বাংলাদেশিদের সামনে কারো নাই। আমরা সত্যি করে মাথায় উঁচু করে উব্বার জন্য এই জাতির জন্ম হয়েছে। এ জাতির ইতিহাস সবসময় কিন্তু গৌরবান্বিত। এ জাতি তৈরি হয়েছে বিশ্বের দারুণ দারুণ জায়গাগুলোতে বাংলাদেশের পতাকা উচ্চ উড্ডীন করবে বলে। সেই জায়গা থেকে আমাদেরকে কেউ পিছিয়ে রাখতে পারবে না, সবে তো শুরু হয়েছে, সামনে আরো অনেক খেলা বাকি। চলে যাচ্ছে হাসিব তোমার কাছে ভাই, মন আসলে অন্যরকম ভালো লাগায় ভরে গেছে।
আমি আসলে
আমার চোখে পানি চলে এসেছে সোহেবের কথা শুনে, সোহেবের মধ্যে সত্যিকারের বাংলাদেশের ঝংকার দেখতে পাই। আসি তুমি বলছিলে যে দেন ফাইনালি এদের সাথে আবার ওর সাথে কথা, ও বারবার জিজ্ঞেস করছিল যে আপনি নাম্বারটা পেলেন কার কাছ থেকে।
হ্যাঁ মানে স্বাভাবিক, আসলে কেন জানি না মেয়েদের নাম্বার গুলা কেমনে যেন ছড়ায় যায়, এবং আমিও তাদের মধ্যে একজন, যে অপরিচিত একজনের নাম্বার নিয়ে ট্রাই করছি। তো আমি দুই দিন পরে তাকে আবার কল ব্যাক করি এবং তখন একটু আগ দিয়ে করি, এবং সে সেদিনকে সচেতন ছিল। তো সে ফুল ফোর্সে আমার কাছ থেকে বের করার চেষ্টা করছিল যে কীভাবে নাম্বার দিচ্ছে। তা আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে বলি, বাট আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করবেন না। তো সে বলছে আচ্ছা ঠিক আছে আপনি আগে বলেন। তো আমি সত্যি কথা বলি যে আমার নাম হাসিব, আমি কুষ্টিয়ায় থাকি, আপাতত আমি ঢাকায় পড়ালেখা করছি, এবং আপনার নাম্বারটা এক ছোট ভাইয়ের মাধ্যমে পেয়েছি, বাট ছোট ভাইয়ের নামটা আমি বলতে পারছি না, কারণ সে আমি সবকিছু বলার পরে সে বিশ্বাস করে না, কিন্তু আপনি মিথ্যা বলছেন। তো কেন মিথ্যা না আপনি মিথ্যা বলছেন, আপনি আমার নাম্বার কুষ্টিয়া থেকে পেয়েছেন, না এটা হবে না। কারণ কেন না কুষ্টিয়া থেকে আপনার নাম্বার মানে আমার নাম্বার পাওয়া কোনোমতেই সম্ভব না, কারণ আমার বাড়ি কুষ্টিয়ায় না। আমি বললাম কুষ্টিয়া না হলে যে আপনার নাম্বার পাওয়া যাবে না, এমন তো না। যাই হোক, যে মাধ্যমে আমি পেয়েছি আমি আপনাকে সত্যি কথা বলেছি, এবং আমি প্রথম দিনই বলেছি যে আমি মানে দ্বিতীয় দিন বলেছি যে আমি আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আপনাকে মিথ্যা বলে আমার লাভ নেই। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার ছোট ভাইয়ের নাম বলেন। তাই আমি বললাম দেখেন এটা আমি আজকে বলতে পারবো না, তবে এটাও আমি আপনাকে বলবো বাট পরে। তো তারপরে সে বলে যে আপনি মানে আপনি কীভাবে শিওর হচ্ছে আমি আপনার সাথে কথা বলবো, এটা আপনি কীভাবে ধরে নিলেন? আমি বললাম যে আমি ধরে নিই নাই, বাট আমি এক্সপেক্ট করছি আপনি আমার সাথে কথা বলবেন, যে কেন আমি আপনার সাথে কথা বলবো। আমি বললাম যে কেন বলবেন এটা তো আমি জানি না, বাট আপনি যদি আমাকে ফ্রেন্ড মনে করেন তাহলে কথা বলতেই পারেন। তো বলছে না আমার ফ্রেন্ড মনে করার দরকার নেই, আপনি প্লিজ আমাকে দয়া করে ফোন দিবেন না, যারা মিথ্যে কথা বলে তাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তাই আমি বললাম যে দেখেন আমি মিথ্যে কথা বলছি এটা আপনার কেন মনে হচ্ছে, আমি তো সত্যি কথা বলছি। বলছে না আপনার কথা বিশ্বাসযোগ্য না। তো এরপরে তা এখন আমি মানে আমি সত্যি কথা বলছি, আমি কীভাবে তাকে বুঝাবো যে এটা সত্যি না, আমি যাই বলি না কেন সে মিথ্যাই ধরে নেবে, কারণ আসলে তাকে অনেক ছেলেই ডিস্টার্ব করতো এইভাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমার তো আসলে কোনোভাবে প্রমাণ করা সম্ভব না যে আমি সত্যি কথা বলছি, আপনি এটা ধরে নিতে পারেন, বাট আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলেন। তো বলছে কি বলবেন বলেন, বলে ফোন রাখেন। আমি বললাম যে তারপরে আমি কি করেন আপনি কোথায় পড়েন, বলে আপনাকে যে নাম্বার দিচ্ছে সে আপনাকে ডিটেলস কিছু দেয় নাই। আমি বললাম না ডিটেলস কিছু দেয় নাই, আপনার নাম্বারটাই শুধু দিয়েছে। তো বলছে তাহলে তার কাছ থেকে ডিটেলস জেনে নেন, জেনে নিয়ে তারপরে আপনার যা যা জানার দরকার তার কাছ থেকে জেনে নেন, আমাকে ফোন দেওয়ার দরকার নেই। তো এরপরে সে ফোন রেখে দেয়। এরপরে আমি আবার দুই দিন ফোন দিই নাই, এরপরে আমি আবার ফোন দিয়েছি এবং লাকিলি সে ধরছে। ধরার পরে বলল যে আপনি আবার কেন ফোন দিয়েছেন? আমি বললাম আসলে আমি তো আপনাকে ফোন না দিয়ে থাকতে পারছি না, আপনার ভালো না লাগলে আপনি না ধরলেই পারেন। তো বলছে আচ্ছা ঠিক আছে এরপর থেকে আপনি ফোন দিলে আর ধরবো না। আমি বললাম আচ্ছা সরি আমি এটা আসলে ইমোশনে বলে ফেলেছি, আপনি প্লিজ এটা করেন না। তো বলছে যে আপনি দয়া করে আমাকে ফোন দিয়েন না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা কথা বলি, যে আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আমি আপনাকে মাঝে মাঝে ফোন দিই, আপনি আমার সাথে মাঝে মাঝে কথা বলবেন। তো বলছে এটার তো কোনো দরকার নেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে দরকার নেই, মনে করেন ওয়েস্ট অফ টাইম, আপনি কিছু সময় আমার সাথে মানে ওয়েস্ট করলেন, বাট প্লিজ আপনার সাথে আমাকে কিছুক্ষণ কথা বলতে দেন, আমি আপনাকে একদিন পর পর ফোন দিই। তো বললেন না। আমি বললাম তাহলে মানে কখন ফোন দেবো আপনি বললেন? আপনি আমাকে এক মাস পর পর ফোন দেন। আমি বললাম এক মাস পর পর তো আসলে লং টাইম হয়ে যায়, আমি এক মাস পর পর এতদিন ওয়েস্ট করতে পারবো না। তো বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এক সপ্তাহ পর পর ফোন দেন, পাঁচ মিনিট কথা বলতে পারবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বললাম ফোন রেখে দিই। এবং এরপর আমি তাকে এক এক সপ্তাহ পরে ফোন দিই, এবং এই তখন সে আমার সাথে টুকটাক কথা বলে, আমি কি করতেছেন এটা এইগুলা বলতে বলতে পাঁচ মিনিট শেষ, সে আমাকে বলে পাঁচ মিনিট শেষ ফোন রাখেন। আমি বাবু ছেলের মতো ফোন রেখে দিই, এবং এভাবে আমি এক সপ্তাহ পর পর ফোন দিয়ে প্রায় দুই আড়াই মাস পর্যন্ত ফোন দিয়েছি, এবং সে পাঁচ মিনিট হলে আমাকে রিমাইন্ডার দিত, পাঁচ মিনিট শেষ ফোন রাখেন। পরে জানতে পারছিলাম যে সে পাঁচ মিনিট সে কি ধরে বসে থাকতো যে কখন পাঁচ মিনিট শেষ হবে, কখন এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। তো পরে দেখলাম যে আসলে এইভাবে হচ্ছে না, তার সাথে মানে কথা বলতে আমার ভালো লাগছে, মানে তার কণ্ঠটা শুনতে আমার ভালো লাগছে, বাট সে মানে নিজে থেকে কোনো কিছুই কোনো আমি যদি কোনো কিছু কোশ্চেন করতাম সে অ্যান্সার দিত, বাট নিজে থেকে কোনো কিছু জিজ্ঞেস করতো না যে আপনি কই থাকেন বা আপনি কি করেন, বাট তার কোশ্চেন যদি কোনো কিছু থাকতো তাহলে একটাই, আপনি নাম্বার কোথেকে পেয়েছেন, আপনি কই থাকেন, কি মানে কিভাবে পেয়েছেন নাম্বার, এটাই। তো এরপরে আমি তাকে বললাম যে দেখেন আসলে আপনি কেন মানে আমি এক সপ্তাহ পরে ফোন দিচ্ছি, আসলে এটা খুব আমার জন্য অসহ্যকর হয়ে যাচ্ছে, আমি আপনাকে একটু বেশিক্ষণ মানে প্রতিদিন ফোন দিই পাঁচ মিনিটের জন্য। তো সে রাজি হয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার কথায় থাকবে, আমি এক সপ্তাহ পর পরই ফোন দিব, বাট আপনি কেন এরকম করছেন আমি জানতে পারি? তো বলছে আমি আপনাকে চিনি না, কেন আপনার সাথে কথা বলবো বা কথা বলতে ইন্টারেস্টেড ফিল করবো? তাই আমি বললাম যে দেখেন আপনি চাইলেই চিনে নিতে পারেন, চেনেন না বলে অপরিচিত মানে আপনি তো জন্মের পরে আপনাকেও চিনতেন না, চিনে তো নিয়েছেন। তো আমি এই কথা বলার পরে সে তারপরেও তার কোনো রেসপন্স আমি পাই নাই, বাট আমারও জিদ চেপে গেছিলো যে আমি কথা বলেই ছাড়বো। এরপরে তাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা অ্যাডভান্টেজ দিই যে আমি আপনাকে কোনো দিন যে আপনি যেটা মনে করতেছেন যে ছেলেরা ফোন দেয় ডিস্টার্ব করে বা ফোন দিয়ে দুই দিন ফ্রেন্ডশিপ করার পরে তৃতীয় দিন প্রপোজ করে বসে বা প্রেমের প্রস্তাব দেয় বা সামথিং এই রিলেটেড মানে ইয়েতে চলে যায় এবং যার ফলে আপনি উত্ত্যক্ত ফিল করেন বলেই আপনি স্বাভাবিক, তো আমি আপনাকে একটা প্রমিস করতেছি আমি কোনো দিন আপনাকে প্রপোজ করব না, ফ্রেন্ডশিপের ঊর্ধ্বে কোনো কিছুতে যাব না, প্রেমের প্রস্তাব দেব না বা এই টাইপের কোনো কিছু যদি আমার তরফ থেকে কোনো ইঙ্গিত বা কোনো কিছু অফার যায় প্লিজ স্ট্রেট আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, এজেন্টটা আপনার থাকছে, এখন অ্যাভেলেবেল সিম আপনি চাইলে সিম চেঞ্জ করতে পারেন, আমার এখানে কিছুই করার থাকবে না, আপনি জাস্ট করছে, আমি আপনাকে কখনো দোষারোপ করব না যদি আমি আমার প্রমিস ভাঙি, এরপরে নিশ্চয়ই আপনার কথা বলতে কোনো সমস্যা হওয়ার কথা না, অ্যাজ এ ফ্রেন্ড আমি কথা বলবো, নট অ্যাজ এ মানে আমি প্রপোজ করার উদ্দেশ্যে দুই দিন পরে বা ভালো লেগে যাওয়ার। তো এই কথাগুলো বলার পরে সে আচ্ছা ঠিক আছে দেখা যাক, সব ছেলেই তো দুই দিন পরে ইয়ে করে, আপনি আপনিও করবেন আমার মনে হচ্ছে, দেখা যাক। এরপরে আমি আর ওই এক সপ্তাহ ব্যারিয়ার ভেঙে কন্টিনিউয়াসলি কথা বলা তার সাথে শুরু করি, এবং কথা বলতে বলতে আপনার আমি তাকে ফার্স্ট ফোন দিই জুলাই 26 তারিখে, এরপরে আমি টানা তার সাথে মানে একটা ইয়ে হয়ে অভ্যাস হয়ে যায় যে সকালে বিকালে ফোন দেওয়া, রাতে ফোন দেওয়া, গল্প করা, এটা অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডের মতনই, বাট সে আসলে মানে তার চারপাশে একটা দুর্ভেদ্য ব্যারিয়ার ছিল যেটা আমি মানে কোনো মতেই ভাঙতে পারছিলাম না। আমাকে যখন তার নাম্বার দেওয়া হয় তার নাম্বারের সাথে নাম লেখা ছিল সিনথিয়া, আমি এই নামটাই বহাল রাখছি, বাট আমি তার সাথে কথা বলার চার মাস পরে জানতে পারি এটা তার নাম না, আর ঠিক 4 মাস পরে জানতে পারি তারা তার এক ভাই আছে এবং সেই ভাই বিবাহিত। তো তখন আমি বুঝতে পারি যে আসলে মানে সে কোনো কিছুই নিজে থেকে শেয়ার করবে না এবং সহজে আমি তার দেয়াল ভেঙে ঢুকতে পারবো না। বাট আমার ওই রকম কখনো ইচ্ছা ছিল না যে আমি তাকে মানে ফ্রেন্ডশিপের উদ্দেশ্যে দিতে চাই। আমার কথা বলতে ভালো লাগতো, তার কণ্ঠস্বর অনেক অসুন্দর, ব্যর্থ আমি তার সাথে কথা বলি। এবং আমার একটা ইয়ে ছিল যে এই ব্যারিয়ার আমি ভাঙবো, বাট নট অ্যাজ এ মানে তাকে জয় করার জন্য বা কিছু, আমার নিজের শান্তির জন্য। এই উদ্দেশ্যে আমার তার সাথে আসলে কন্টিনিউয়াসলি কথা বলা, বাট একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। হঠাৎ করে ওই বছরেরই অক্টোবর মাসের শেষে একদিন মানে এরকমই কথা চলছিল, হঠাৎ করে একদিন আমি তাকে ফোন দিয়েছি, সে ফোন রিসিভ করতে বাট কোনো কথা বলে নাই। আমি হ্যালো হ্যালো কোনো কথা নাই, সে কোনো কথাই বলে না। আমি বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো তারপর ঠিক আছে, ওকে ফাইন, ওই দিন আমার খুব রাগ হয়ে গেল, কি ব্যাপার কথা বলে না, আমি ফোন রেখে দিয়েছি রাগ করে। এর পরের দিনে আমি ফোন দিয়েছি সকালবেলা, সেম, সে ফোন রিসিভ করে বাট কথা বলে না। দুপুরে ফোন দিয়েছি সেম, রাতে ফোন দিয়েছি সেম, পরের দিন ফোন দিয়েছি সেম। আমি আমি পুরা মানে কি বলবো, আমি ভেবে পাচ্ছি না যে আমি কোনো মতেই ইয়ে করতে পারছি না যে কেন কেন আমার সাথে এটা হচ্ছে, হঠাৎ করে কেন সে কথা বলা বন্ধ করছে। কারণ তার সাথে আমার রাগারাগি হয় নাই, ঝগড়াঝাটি কিছু হয় নাই, বা আমি এমন কিছু বলি না যে সে রাগ করে কথা বলা বন্ধ করবে। বাট সে ফোন রিসিভ করে বাট কোনো ধরনের কথা বলে না। বাট আমি খুব কষ্ট পেলাম যে এইরকম অ্যাটিচিউড করার কারণটা কি। বাট আমি তাকে ফোন দেওয়া বন্ধ করলাম না, কমাই দিলাম, যে ফোন দিয়ে যেহেতু কথা বলতেছে না, সেহেতু দিনে একবার দুইবার ফোন দিতাম, বাট আমি তাকে কন্টিনিউয়াসলি এসএমএস করতাম যে কেন কি হয়েছে বা আজকে এটা করলাম বা ওইটা করলাম। এবং টানা এক মাস সে আমার সাথে কোনো কথা বলে নাই, এবং আমি এক মাসই কন্টিনিউ ট্রাই করে গেছি। এবং হঠাৎ করে একদিন আবার আমি ফোন দিয়েছি, সে হ্যালো। আমি মানে আমি জাস্ট কেন আজকে কথা বললো আমি কি, আমার কিছু মাথায় আসতেছে না। পরে আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে একটা মাস কথা বললে না কেন, তো বলল যে এমনি। আমি বললাম এমনি মানে কি কারণে, আমার কি কোনো ফল ছিল বা কোনো কিছু ছিল? সে বলে না এমনি কথা বললাম না, দেখলাম তুমি কি করো। আমি বললাম যে তো কি দেখলাম? কোনো কিছু না, দেখলাম যে না ঠিক আছে তুমি এখনো ট্রাই করে গেছো। তা আমি আমার আসলে এই মুহূর্তে কোনো জবাবই ছিল না তার কাছে। আমি বললাম যে ঠিক আছে ওকে। তখন আমি বুঝলাম যে আসলে মানে সে চাইলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিতে পারে, এটা তার জন্য কোনো ব্যাপার না। তো তখন ঈদের সময়, এরপরে আমি তার সাথে কথা বলছি, তখন সে ভার্সিটিতে ভর্তি হয়েছে, তার ইন্টার শেষ ছিল, ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপরে ভার্সিটির কিছু ফ্রেন্ডের চাপাচাপিতে যে তুই কার সাথে কথা বলিস, কে ছেলেটা, কেন কথা বলিস, তুই কি তাকে চিনিস, তো বলছেন না এমনি ফোন দেয় কথা বলি, আমি তাকে চিনি না, চিনার দরকারও নাই। তো তুই কি তার সাথে, তুই কি তাকে দেখেছিস কখনো? না আমি দেখিনি, আমি দেখতে চাই না। কিন্তু ওর ফ্রেন্ডরা খুব প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে না তাহলে তুই যে এতদিন ধরে কথা বলিস তাহলে দেখা কর। তো এর মাঝখানে আমি ওকে একবার বলেছিলাম যে আসো আমরা একদিন দেখা করি, তো সে আমাকে স্ট্রেট বলে দিয়েছিল না তোমার সাথে আমার কোনো দিনই দেখা হয়তো বা হবে না, তুমি দেখা করার কথা আমাকে কখনো বলবো না। এরপরে আমি তাকে কখনোই দেখা করার কথা বলি নাই। তো ওর ফ্রেন্ডের চাপাচাপিতে ততদিনে অলমোস্ট 10 মাস হয়ে গেছে আমি তার সাথে কথা বলতেছি। তো ফ্রেন্ডের চাপাচাপিতে ও একদিন হঠাৎ করে সকালে, জুন মাস ছিল, জুন মাসের 7 তারিখ সে তার ফোন থেকে ফোন আসে সকালবেলা, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমাকে ফোন দেয় ওর বান্ধবী, কথা বলে যে ভাইয়া আপনি কোথায়, তা আমি বললাম বাসায়, তো সে আপনি কি আজকে ফ্রি আছেন?
ভালোবাসার বাংলাদেশ
বাউন্ডারি ভেদ করতে পারছে না, এত এনার্জি এত প্যাশন কোথেকে পেলো সে?
মানে সে কোনো মতে আমাকে তার কোনো পার্সোনাল লাইফে এন্টার করতে দেয়নি, এবং আমিও
দেন ফাইনালি 10 মাস পরে,
10 মাস
উথাল পাথাল বৃষ্টি বাইরে,
প্রচন্ড বৃষ্টি,
আর ফাইনালি ফোন আসছে, ফোনে বলছে
মানে ওর বান্ধবী বলছে যে ভাই আপনি যদি আজকে ফ্রি থাকেন তাহলে আপনি আসেন। আমি বললাম কোথায়? বললো ফার্ম গেট সিজন পয়েন্টে আসেন, আমরা আসতেছি। বাট ফোনটা পাওয়ার পরে আমার মোটামুটি আমি যা শেখিং যে আমি কী করবো এখন, যাবো কি যাবো না, বৃষ্টি হচ্ছে, তো আমি বললাম যে চাই যা থাকে কোপাবে, রেডি হয়ে বের হলাম, বাসে করে গেলাম অলমোস্ট ভিজা। সেজান পয়েন্টে যখন নামলাম, নেমে ওয়েট করতেছি, তখন আমার মনে হলো যে আমি কি ভুল করলাম, একা এসে তো বান্ধবীদের নিয়ে আসছে, আমি একা, মানে আমি আমি খুব নার্ভাস তখন, মানে কি দেখবো, মানে কি হবে না হবে আমার মাথায় কোনো কিছু কাজ করছে।
বৃষ্টি কি হচ্ছে?
হ্যাঁ বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি, দিনের বেলাতেই ভালো বৃষ্টি, এই এখন যেরকম জুন মাসে বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ, তখন ওরকম
বৃষ্টি বন্ধ হলে আমরা আওয়াজটা বন্ধ করে দেবো, তাই
থামছে হচ্ছে
মাঝে মাঝে বন্ধ রাখিস।
তো আমি সেদিন পয়েন্টের ভেতরে, এরপরে ফোন দিল যে ভাই আপনি কোথায়, বললাম ভেতরে, তো আমি করিডোরে এক মাসে দাঁড়ায় আছি, তাকালাম দেখি যে চারজন আসছে, চারটা মেয়ে আসতেছে, এবং চারজনের মধ্যে একজন সে ছিল, এবং আমি চারজনের দিকে তাকাই আমি বুঝতে পারছি যে সে মানুষটা কি, কেন জানি না বাট আমি বুঝতে পারছি, তার বান্ধবীটা চোখ ছিল যে কথা বলাই অভ্যস্ত বান্ধবীদের সাথে এতটা না, আর সে আমার সামনে আসার পর থেকে আমার সাথে কথা বলে নেয়, বান্ধবীরাই অনেক উৎসাহী ছিল। তো হ্যাঁ ভাইয়া কি ব্যাপার, কেন কথা বলেন,
কেমন দেখলেন ফার্স্ট অ্যাপ্রোচে?
আসলে ফার্স্ট অ্যাপ্রোচে দেখার পরে যে আমি এমন না যে 10 মাস আমি কথা বলছি আমি তার চেহারাটা মনের মধ্যে তৈরি করে নিয়েছি, এরকম কোনো কিছু ছিল না। আমি যখন তাকে ফার্স্ট দেখছি আমার মনে হলো আমি তাকে তো অনেক আগে থেকে চিনি, আমি চিনি আর আমি তাকে চিনি, সে আমার খুব ক্লোজ, সে আমার খুব পরিচিত, আমি মনে হচ্ছে যে হ্যাঁ প্রথম যেদিকে কথা বলেছি এই মানুষটার সাথেই তো কথা বলেছি, এই চেহারাই ছিল, এরকমই ছিল, সেইভাবেই কথা বলে, এইভাবেই হাসে, মানে এমন না যে এই কল্পনা এটা ছিল এখন দেখছি অন্যটা, তা না, মানে এক পরিচিত মানুষ। অ্যান্ড দেখার পর আসলে আমার মনে হলো যে
আর কোনো কথা হবে না,
না এর সাথে
আলটিমেট ডেস্টিনি এটা আমার,
মানে আমি আমি বুঝাতে পারবো না গুরু যে আমার ভেতরে কি কাজ করতেছে,
মানে গন্তব্যটাই এটা, এটা ফাইনাল নাকি?
হ্যাঁ অনেকটা ওইরকম, বাট দ্বিধাদ্বন্দ্ব এটাই যে আমি তো প্রমিস করেছি যে আমি যদি কখনো এরকম কোনো কিছু হয় তাহলে সে আমার সাথে সবকিছু করতে পারবে।
বৃষ্টি কি হচ্ছে তখনো?
না তখন তো আমরা ভেতরে ভেতরে একটা রেস্টুরেন্টে বসছি, তো বেশিক্ষণ না, আধা ঘন্টা বসছি কিছু খাওয়া দাওয়া করার পরে বৃষ্টি অলমোস্ট থেমে গেছে। তখন তার বান্ধবীরা চলে যাবে এক সাইডে, তার বাসা ছিল বনশ্রীর দিকে। তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে তোমাকে নামাইতে আসি। তো বলে না সমস্যা নেই আমি একাই যেতে পারবো। বান্ধবীরা না ভাইয়া নিয়ে যান রাস্তাটায় একা ছিলেন হ্যান ত্যান। তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে চলো।
বান্ধবীদের কি প্রচ্ছন্ন সহযোগিতা ছিল?
বান্ধবীদের সহযোগিতা না থাকলে তার সাথে আমার দেখা হতো না।
এত স্যাক্রিফাইস
স্যাক্রিফাইস আসলে
না প্যাশন অ্যাকচুয়ালি 10 মান্থস এত ধৈর্য সহ্য নিয়ে
আসলে তাদের কথা হচ্ছিল যে একজন মানুষের সাথে তুই কথা বলতেছিস কেন দেখা করবি না, দেখা করতে সমস্যা কোথায়? দেখলে দেখ, যদি ভালো না লাগে বা সেরকম কোনো ছিল তাহলে পরে কথা বললি না, কিন্তু না দেখে কেন কথা বলবি?
বান্ধবীরা চলে গেল। তারপর
বান্ধবীরা চলে যাওয়ার পরে আমি রিক্সা ঠিক করলাম যে মনোত্রীকে নামাই দেব। রিক্সায় উঠলাম, উঠে তাকে টুকটাক কথা বলতে বলতে তাকে গন্তব্যে নামাই দিলাম। নামাই যাচ্ছিলাম বাসায় চলে আসছি। তো ওই দিন আমি মানে তাকে বললাম যে
একদম সোজা সপ্তাহ হয়ে গেল রিক্সা ভাড়া, রিক্সায় উঠা না, তারপর তাকে একটু ডিটেলে আমি হোক
মানে রিক্সায় উঠা। ও এখানে একটা ছোট কাহিনী
কাহিনী আছে।
রিক্সায় উঠার পরে সে হুট তুলে দিতে যাচ্ছিল,
এই তো
বিকজ অফ আসলে সে চাইনি যে তার সাথে কোনো ছেলে উঠছে এটা যাতে কেউ দেখে ফেলুক বা তার কোনো ইয়ে। বাট আমি বললাম যে দেখুন আমার হুট তোলা পছন্দ না, খোলা হুট খুলে ঘুরবো এটা রিক্সা চলার মজাই তো, এটা হুট তুললে তো সেই মজাটা নাই, বাতাস হচ্ছে কারণ বৃষ্টির পরে একটা ঠান্ডা আবহাওয়া। আর সে তখন কিছু বলে নাই, সে বলছে আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি অর্ধেক পথ পার হওয়ার পরে আমি বুঝতে পারলাম আনিজি ফিল করছে হুট তোলার কারণে, খোলার কারণে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি হুটটা ফেলাই দিই, মনে হয় তুমি একটু কমফর্ট ফিল করছো। তো বলছে না ঠিক আছে ওকে। তো এরপরে আমি বুঝলাম যে মনে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে, তো আমি আর কিছু বলিনি, অন্য কথায় চলে গেছি। যে নামাই দেওয়ার আগ মুহূর্তে
আপনি তো মনে মনে চাচ্ছেন যে বনশ্রীর পথ যেন শেষ না হয়।
হ্যাঁ, এই ফিলটা ছিল তখন ঢাকায় এত জ্যাম হইতো না, এটা দুঃখের বিষয়। জ্যাম হলে খুব ভালো,
এবং বৃষ্টির পরবর্তী ওয়েদার রাইট।
হ্যাঁ,
এবং কখনো তো আপনি কোনো মেয়ের সাথে আপনার ইন্টারাকশন হয়নি যতদূর আপনার গল্পে উঠে এসে?
না, আমি কখনো কোনো মেয়ের সাথে এরকম
ফার্স্ট কোনো মেয়ের সাথে ইন্টারাক্ট করা, এবং এমনই ইন্টারাকশন যে আফটার 10 মান্থস আপনি জাস্ট গট দ্য চান্স টু বি উইথ দ্যাট ড্রিম গার্ল।
না, এটা গুরু
জিমগার বলা যাবে
না, জিমগার তখনো হয়নি, মানে
তখন আপনার একটা জিদ যে ওকে ওর বাউন্ডারি ভাঙতে হবে।
এটা আমার জিদ ছিল যে কেন মানে আমি তো তার এত কিছু চাচ্ছি না, আমি জাস্ট ফ্রিলি তার সাথে কথা বলবো।
ফাইনালি তার সাথে যখন নিঃসন্দেহে আপনার মনে হচ্ছিল যে এই রাস্তা শেষ না হোক,
শেষ না হোক। এরপরে হচ্ছে আমি তাকে বাসায় নামাই দিই, নামাই দিয়ে চলে আসে। এবং রাত্রেবেলা যখন কথা হয় আমি জিজ্ঞাসা করি যে কি দেখলাম, হলো কেমন এক্সপেকটেশন ছিল বা সামথিং, কি মনে হয়
আপনার ফিলটা কেমন ছিল যখন রিক্সা যাচ্ছিল, কি পোশাকে ছিল, কেমন ছিল একটু বর্ণনা দেন স্যার। আপনার সিম্পিয়ার
সে সিম্পল সালোয়ার কামিজে ছিল, সিম্পল, সে অলওয়েজ বি সিম্পল। এবং এই সিম্পলিসিটি আসলে আমার ছোটবেলা থেকেই পছন্দ যে কোনো কিছুতে, মানে
আপনাদের প্রেমের কথা বস শুনে অনেকের অনেক রকমের কথা লেখা। জুভেনাল দিশান লিখেছে মেঘাজ প্রচুর ডাকলো তবুও বৃষ্টি এলো না, বৃষ্টি হলে রোদ, রোদ আসলে বৃষ্টিকে করি স্মরণ, প্রতিটি পদে খুঁজিয়ে তোমাতে আমার কিছু পণ, সুখের অনুসন্ধানে পাই কেন কান্নার আভাস। এর কিসের মধ্যে কি বেটা করি গুরু হতে সামনে শিখিয়ে দেওয়া প্রেম অভ্যাস নিশান, আমি তো ভাবতেছি যে কই থেকে কই গেছে। এনিওয়ে মুন্সি আরমান লিখেছে এক ঘরে একা ঘরে ঘুম আসেন আমি জেগে রই, মনটা বন্ধু তোমার কাছে তুমি রইলা কই, দিনটা কাটে যেমন তেমন রাত কাটে না ভালো, মনের চোখে দেখি তোমায় নিভিয়ে দিয়ালো। আমরা মমতাজের কাছে এখনই পাঠিয়ে দিচ্ছি গানের কলিগুলো, এবং আমরা বিশ্বাস করি যে গানটা সুর হয়ে মমতাজের কণ্ঠে কখনো দেখতে শুনতে পাবো। হানিফ সুমন লিখেছে তোমার ভালোবাসা পাবার জন্য আমি তোমাকে ভালোবাসিনি, আমি আমার ভালোবাসা তোমাকে উজাড় করে দিব বলে আমি তোমাকে ভালোবাসি। এই মিথ্যা কথা বলবার জন্য সুমনকে আমি চমৎকার একটা ধন্যবাদ দিচ্ছি। এবং কথাটা আসলে তাই, যারা ভালোবাসে তারা এইভাবেই ভালোবাসে, কারো ভালোবাসা পাওয়ার জন্য না, ইনফ্যাক্ট নিজের ভালোবাসা উজাড় করবার জন্য। রুবেল লিখেছে, আমি তোমার হয়ে থাকবো যুগ যুগ ধরে, থাকবো তোমার হাজারো কষ্টের ভিড়ে, হারাবো না কোনো সুখের পাল্লায় পড়ে, যদি তুমি রাখো আমায় তোমার নিজের মতো করে। আই লাভ ইউ সাদিয়া। আব্দুল করিম লিখেছে, আপু আমি চাকরি করি, এক সপ্তাহের কষ্ট দূর হয়ে যায় গুরুর কথা শুনলে। থ্যাংক ইউ আব্দুল করিম। সত্যি একজন, দশজন, একশো জন, হাজার জন, লক্ষ জন, কারো যদি ভালো লাগার কারণ হতে পারে ভালোবাসার বাংলাদেশ অথবা গুরু এহতেশাম, সত্যি জীবন ধন্য, এই জীবন সার্থক। আই এম রিয়েলি ব্লেসড যে ধরনের কমেন্টস আমি মাঝে মাঝে দেখতে পাই, ভালো ভালো কাজ করার ইন্সপায়ারেশন অ্যাকচুয়ালি কমেন্টস গুলো। ওভার টু হাসিব। হাসিব বলছিলে, তার বর্ণনা দিচ্ছিলে,
তাকে মানে আমি যেটা বললাম সিম্পল, সে অলওয়েজ বি সিম্পল, বেশি সাজ পোজ পছন্দ করে না। এবং আমি আসলে সত্যি কথা তার দিকে ওইভাবে তাকাতে পারছিলাম না, কেন জানি
ওই রিক্সার কথাই হচ্ছে।
হ্যাঁ, রিক্সাতেই আমি ওইভাবে তাকাই নাই, জাস্ট এদিক ওদিক মানে মাঝে মাঝে আর চোখে তাকানো, আবার অন্যদিকে ঘুরে অন্য কথা বলা, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে তাদেরকে সরাসরি তাকানোটা ঠিক হবে কি হবে না। তো এইভাবেই আসলে পথ ফুরে
আর দেখা যতটুকু দেখেছিলাম তখন,
আসলে তখন আমার মনে হয়েছিল যে একে যেহেতু আমি অনেক আগে থেকে চিনি এবং আমাকে সারা জীবন চিনতে চাই,
তখনকার দেওয়া স্মৃতি চাই কি সোফার আপনার জীবনের সুখদ স্মৃতি সব চাইতে, যদি
আপনার জীবনের সুখদ স্মৃতি মানে
ওই অর্থে আর কি ভালোবাসার,
ভালোবাসা ওই ওই সময়টা যখন তারা চারজন হেঁটে আসছিল, সে আমাকে দেখে যখন হেসে মুখ লুকায় তার এক পিছনে,
তো তখনই তো আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন না, দ্যাটস হাউ ইউ বিকাম মোর কনফিডেন্ট রাইট।
আমি আসলে ওই চেহারাটা এখনো মনে আছে আমার, যে
বাট ইউ অলরেডি বিন আইএসও সার্টিফাইড, একটা হাসি দিয়া, আইএসও সার্টিফাইড মেয়েদের কিন্তু এইটাই বুঝছো, একটা হাসি দিয়ে মুখে হাতটা চাপা দেয়া বা কোথাও লুকায় যাওয়া, ইট মিন যে কাজ হয়েছে, হাসি তো ফাঁসি আর কি, কারণ তার মধ্যে তার কোনো কনফিউশন না বা টেনশন কাজ করতেছে না, যে বন্ধু হিসাবে হোক আর যে হিসাবে সে আমাকে পছন্দ করছে আর কি।
তো তো ওই দিন রাতে আমাকে, আমি যখন জিজ্ঞাসা করলাম তাকে যে কি মনে হলো তোমার আমার সাথে মিস করে, বললো কি মনে হবে, আমি বললাম যে তুমি তো অন্তত এতদিন আমার সাথে কথা বলেছো, নিশ্চয়ই একটা তো ছবি আমার মানে একটা মনে একটা ইমাজিনেশন ছিল যে এরকম হবে বা কেমন হবে, তো না জাস্ট স্টেট কাট না, মানে কেন মানে এটা তো সব মানুষেরই হয়, মানে সবার হবে এমন তো কোনো কথা নেই, ভালো ঠিক আছে ওকে চলবে। আমি বললাম যে ঠিক আছে ওকে, বাট তারপরে আমি বললাম যে বাট তোমাকে আমি যখন দেখলাম যে আমার মনে হলো আমি আসলে তোমাকে অনেকদিন ধরে চিনি, কেন এমন হলো আমি জানি না, আসলে তুমি অনেক সুন্দর, তোমার কণ্ঠটা যতটুকু সুন্দর ততটুকু তুমি সুন্দর, বললো তোমাকে তো পাম মেরে লাভ নেই, কেন পাম মারতেছ। আমি বললাম যে সমস্যা তো মেয়েদের একটাই, প্রশংসা সত্য প্রশংসার কোনো দাম নেই,
সত্য বললে ভাবে পাম মারে আর পাম মারলে ওটাই সত্য মনে
হয়ে যায়। তো সেটা ছিল জুন মাসের সাত তারিখ যখন ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়। এরপরে এরপরে আমি আমি আসলে পরের দিন বা এরপরে আমি ফোর্স করি না যে চলো আবার দেখা করি। জুন মাসের ১৩ তারিখে ওর বান্ধবী আবার মানে একদিন সকালবেলা ফোন দিল যে এরকম ভাই আপনি কি আজকে ফ্রি আছেন, বললাম হ্যাঁ ফ্রি, তাহলে একটু বসুন্ধরা ফিরতে আসেন আমরা সবাই মিলে যাচ্ছি চলে আসেন, বললাম আচ্ছা ঠিক আছে। তো গেলাম বসুন্ধরা সিটিতে, যে ওখানে আবার ওর অনেক ফ্রেন্ডও ছিল, আড্ডা আড্ডা নেবে, পরে আড্ডা শেষ হওয়ার পরে বললাম যে আবার চলো তাহলে তোমাকে বাসায় নামাই দিই।
আবার
আবার সেই রাস্তা এবং রিক্সা,
আবার
রিক্সা ভ্রমণ আসলে আই লাভ দিস রাইড। আবার বসুন
ওভার টু হেডেড টু বনশ্রী, অন্যদিকে গেলে হবে না,
হেডেড টু বনশ্রী। সেদিনকে মানে আমি যথেষ্ট সাহস নিয়ে একটা পদক্ষেপ নিলাম,
গোটা গোটা করে তাকাচ্ছেন তখন,
তখন সরাসরি
চোরা চাহন দরকার
করতেছিলেন, বাট সাহস পদক্ষেপটা ছিল এরকম যে তার হাত ধরতে চাই এবং আমি বললাম যে আমি তোমার একটু হাত ধরতে পারি, কেন কেন না বলে আমি মানে আমি জানি যে যদি আমি বেশি কথা বলতে যাই যে এটা নেগেটিভ অ্যান্সার আসবে, আমি আচ্ছা ঠিক আছে দেখি আমি হাত দেখতে পারি বলে আমি তার হাত ধরি। স্পর্শ আসলে ব্যক্ত করার মতো না, আমি খুব ক্যাজুয়ালি মানে মনের ভেতরে আমার খুব এটাকে আমি নিবো এটাকে নিবো, বাট যখন আমি তার হাতটা ধরি খুব ক্যাজুয়ালি হাতটা ধরি যে ঠিক আছে আমি তো রেগুলার ধরি এরকম একটা ভাব নিয়ে, তারপরে আচ্ছা দেখি আচ্ছা হ্যাঁ তোমার হাতে তো বসে তুমি হাত দেখতে পারো, হ্যাঁ পারি টুকটাক পারি বলে কিছুক্ষণ হাত ধরার পরে আমি হাতটা ফিরিয়ে দিইনি, হাতে হাত ধরে বাকি পথে গিয়েছি। সেই কি হ্যাঁ আবার সেই দিনে
আমরা ভালোবাসার বাংলাদেশের এই পাঠশালাতে সবাই তো বেকুব হয়ে যায়, শুধু হট সিটে যে বসে সে জ্ঞান গর্ভ কথা বলবে আর আমরা একদম ছোট বাচ্চাটির মতো শুনবো। আসলে কি হয় কি হয়েছিল?
আমি পুরো পাম্পড আপ ছিলাম, আমার হার্টবিট আমি শুনতে পাচ্ছিলাম হাত ধরার পর।
এটা স্পেশাল কোনো হাত মানে ওয়াই এরকম হয়?
এটা এটা যে কেন হয় গুরু আমি
কি হয়েছিল পূজাপুজি বর্ণনা করা যায় যদি এটা আনএক্সপ্লেনেবল তারপরে
আসলে যখন মানে
আমি এত ডিটেলস জিজ্ঞেস করছি সে অফকোর্স এটা এতটুকু বোঝার মতো শক্তি আছে এর মধ্যে সেক্সুয়াল কোন ইন্টেন্স থাকে না যা থেকে অন্য জিনিস, সে অন্য জিনিসটা কি
এই পরশটা
সেক্সুয়াল কোন এফেকশন না এতটুকু তো শিওর
আমরা, অবশ্যই
এতটুকু ম্যাচুরিটি সবারই আছে যারা প্রোগ্রামটা শুনছে, বাট তাহলে হোয়াট এক্সিস্ট এট দ্যাট টাইম
মানে মনে হয় কিভাবে বলি যে এটা অতি মানবীয় কোনো স্পর্শ টাইপের, যে স্পর্শটা আমি আগে কখনো পাই নাই বা যে স্পর্শটা আমার ভেতরের সব রক্তকণিকাকে মানে জোরে ঝাঁকি দিয়ে গেছে এই টাইপের একটা ফিল সেই সময় মানে যার ফলে কিছুই না বাট এক্সাম হলে বা ভাইবা হলে ঢোকার আগে যে একটা নার্ভাসনেস যে একটা পাম্পড আপ একটা ফিল ওইখানে ওই বিষয়টাতে সেই রকমই একটা ব্যাপার যে
যখন সমর্পণ হতে দেখলেন ও কোনো অবজেকশন নাই
তখন তো মনে হলো যে সেইবারের
জন্য মানে ফুলের ফুলের মূর্ছা যাওয়া ফুল আপনার হাতে মূর্ছা গেল তখন
তখন মনে হলো যে এই
পাইলাম ইহাকে পাইলাম না এই হাত ওই আওয়াজ দিয়ে দিন আমার হাত শুনলে ওই আওয়াজের কথা মনে হয় জানি সঞ্জীব সঞ্জীব কুমার এই হাত বুঝে দেবে ঠাকুর
আমি তো শুধু হাত চাই নাই
পুরো মানুষটাকে দরকার এনিওয়ে তারপর
তো আমি মানে ওই হাত ধরার পরে দেখলাম যে আমি যদি চুপ করে থাকি তাহলে হাত ছাড়ানোর একটা অপশন পেয়ে যাই, তো আমি এত বেশি কথা বলা শুরু করলাম এবং এত কোশ্চেন করা শুরু করলাম যাতে সে কখনোই না ভাবে যে হাত ধরাটাই আমার উদ্দেশ্য ছিল, তো আমি তাকে ওই দিনে ওইভাবে কথা বলতে পারতো আমি অ্যাজ ইউজুয়াল বনশ্রীতে বসে আসি। এরপর 18 তারিখ জুন মাসের সেদিনকে সেই ফোন দেয় সকালবেলা যে তুমি কই, আমি বললাম তো বাসায়, তো বলছে তুমি নিউ মার্কেটে আসতে পারবা, তো আমি বললাম তোমাকে নিউ মার্কেটে যাচ্ছ, তো বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমি নিউ মার্কেটে যাই, ফ্রেন্ডরা ছিল কিছু কেনাকাটা করছে, করার পরে আড্ডা মেরে আমরা খাওয়া দাওয়া করার পর সেদিনকে নিউ মার্কেট থেকে আবার তাকে বাস আমি মানে এই কথা সেই কথা প্রচুর কথা বলছি, কথা বলে বলতে বলতে যাচ্ছি আমি খুব নার্ভাস। যখন আমরা মৌচাক ক্রস করি, মৌচাক থেকে টার্ন নিয়ে বনশ্রীর দিকে যেতে হয়, মৌচাক মৌচাক ক্রস করার পরে মানে তখন আমি আমার সব শক্তি এক করে অনেক কষ্টে তাকে বললাম যে দেখো তোমাকে আমি আজকে একটা কথা বলতে চাই। তো বলছে কি কথা? তো আমি বললাম যে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। তো মানে কি? আমি বললাম যে আমি আমার ওয়াদা রাখতে পারিনি। সে কোন ওয়াদা? কারণ আমি অনেক আগে তোমাকে একটা ওয়াদা করেছিলাম যে যদি কোনো দিন আমি তোমাকে ফ্রেন্ডশিপের উদ্দেশ্যে কোনো প্রপোজাল দিই বা যদি কোনো দিন আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিই বা এই টাইপের কোনো কিছু তোমার কখনো মনে হয় তাহলে তুমি যে কোনো কিছু স্টেপ তুমি নিতে পারো, সিম অফ করে দিতে পারো, আমার সাথে কথা বলা বন্ধ করতে, যার জন্য আমি তোমাকে কোনোদিনই ব্লেম দিব না কারণ আমার এটাই ওয়াদা ছিল। বাট আমি মনে হয় তোমাকে দেখার পর থেকে সেই ওয়াদাটা আমি আনতে পারিনি। আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমি ওভারকাম করতে পারবো, বাট তোমাকে যখন আমি প্রথম দেখি আমার আসলে ভেতরে সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। আমি আমার জাস্ট একটাই ফিল ছিল যে মানে ফার্স্ট সাইট লাভ কে কেই বলে, আমার মনে হচ্ছিল যে তোমাকে আমি চিরজীবন চিনি এবং চিরজীবন তোমাকে আমি পাশে পেতে চাই, তোমাকে আমি চিনতে চাই। আমি কখনোই তোমার সাথে কথা বলার সময় আমি ভাবি নাই যে আমি এতটা মানে তোমার প্রতি আমি কখনো আকৃষ্ট হব বা আমি তোমাকে এই টাইপের কোনো কিছু বলবো বা এত ফিউচার আমি কখনোই ভাবিনি। বাট তোমাকে দেখার পর আমার আমি সব কিছু ভাবা শুরু করলাম, সব কিছু। সো আসলে এখন আমার কিছুই বলার নাই, আমি আমার ওয়াদা রাখতে পারি নাই, আমি আসলেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, আমি আমি কিছুই মনে করব না, তোমার সব সিদ্ধান্তে আমি রাজি। বাট আমি আসলেই তোমাকে বলতে চাই যে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। এখন তুমি যেটা তুমি যে সিদ্ধান্ত নাও, তুমি হ্যাঁ বললেও হ্যাঁ বললে তো আসলে মানে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই, আর তুমি যদি না বলো আমি সেটাও অ্যাকসেপ্ট করবো। আমি আমি যে কত কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি যে কত মানে যে কারণ আমি জানি যে সে আমি আমার ওয়াদা রাখতে পারিনি, এখন সে যে কোনো স্টেপ নিতে পারে। বাট সে আমার দিক থেকে মুখ সরায় মুখ চেপে হাসতেছে, তার হাসি দেখে আমি প্রচন্ড নার্ভাস। আরো তার হাসির কারণ একটাই যে আজ হোক কাল হোক তোমার মুখ থেকেও একই সেই কথাই বের হলো যেটা আমি প্রথমে বলেছিলাম যে সব ছেলেই প্রথমে ফ্রেন্ডশিপ করে পরে ঠিকই প্রেমের প্রস্তাব দেয়। তার এটা বিজয়ের হাসি ছিল যে অ্যাট লাস্ট তুমি তো বলে তুমিও সেই পথেই গেলা। বাট আমি তার হাসিটাকে ইগনোর করে আমি তখনই মানে আমার মোটামুটি বোঝা হয়ে গেছে যে হয়তো বা সে না করে কিছু। বাট আমি বললাম যে তুমি যে কোনো অ্যান্সার দাও, তুমি এখন যদি দিতে না চাও তুমি একটু ভাবো, তুমি আমাকে পড়ে দাও, বাট যে অ্যান্সার দাও তুমি একটু ভেবে দাও, আমি জাস্ট তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব। তো বলছে কেন কেন আমাকে ভালোবাসার কারণ কি? ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ডই থাকি, আর আমি যদি না বলি তাতে কি হচ্ছে? তুমি ফ্রেন্ড থাকবা? আমি বললাম যে তুমি না বললে মনে হয় না আমার আর ফ্রেন্ড থাকা সম্ভব, কারণ ফ্রেন্ডশিপ একটা জিনিস, যখন সেটা ঊর্ধ্বে চলে যায় যখন সেটা ভালোবাসায় পরিণত হয় তখন ভালোবাসা থেকে ফ্রেন্ডশিপে নেমে আসা আসলে কয়েকদিন পসিবল একটা বিষয়। আমি ওইভাবে তো তোমাকে কখনোই আর দেখতে পারবো না, তো তুমি যদি আমাকে না বলো তাহলে আমার পক্ষে তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখাটাও হবে না, কারণ এতে কষ্টই বাড়বে, প্রতিদিনই কষ্ট বাড়বে। তো তার থেকে সবকিছু শেষ করে দেওয়াটাই আমার মনে হয় ভালো। তো জাস্ট একটাই রিকোয়েস্ট, তুমি একটু ভেবে চিনতে তুমি তোমার অ্যান্সারটা আমাকে জানো। পরে আর মানে এই কথা বলার পরে আমি তাকে বাসায় নামাই দিই, নামাই দিয়ে বাসায় আসি। রাত্রে যখন আমি তার সাথে কথা বলি যে কি ব্যাপার অ্যান্সার কি, তো সে বলে যে আমি এখনো ভাবি নাই, তোমার অ্যান্সারটা পাবা আর তুমি তোমার ওয়াদা ভাঙছো, অ্যান্সার তুমি কি অ্যান্সার হতে পারে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি তোমার অ্যান্সার এরকমই এরকমই কিছু হয় তাহলে হোক, বাট আমি সেরকম মুখ থেকে শুনতে চাই যেটাই হোক না কেন। তো আমার ওই দিন শরীর খুব খারাপ, খারাপ কারণ হচ্ছে আমি বড় ভাই কাজিনের সাথে থাকতাম, তো ভাইয়া অফিস জব করতো, ভাইয়া সকালে বের হয়ে যেত, আস্তে আস্তে রাত হতো, তো আমার খাওয়া দাওয়ার খুব অনিয়ম ছিল, দুপুরে খাইতাম খাইতাম না, সকালে তো খাইতামই না, বাইরের হাবি যাবে খাওয়া, তখন প্রচন্ড গরম, তো আমার মাঝে মাঝে রাত্রে জ্বর আসতো, তো আমি ইগনোর করতাম যে জ্বর সকালবেলা চলে যায় রাতে একটু জ্বর আসে, বাট ইগনোর করতে করতে ওটা একটা খারাপ পর্যায়ে গেছে। ওই দিন রাতে প্রচন্ড জ্বর আমার, না সেটা আমার পেশাবের কারণে জ্বর হয়েছে কিনা আমি জানি না, বাট শরীর সেদিনকে প্রচন্ড খারাপ। তো আমি সেদিনকে আর তেমন বেশি কথা বলতে পারি নাই তার সাথে, তাই বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার ডিসিশন নাও পরে কথা হবে। তো ফোন রেখে আমি ঘুমানো ট্রাই করলাম, বাট হঠাৎ করে এত জ্বর আর শরীর খারাপ যে আমি মানে ঠিক থাকতে পারলাম না। ভাইয়া ছিল পাশে দমে, বাট আমি ভাবলাম যে দেখ আমি ঘুমানো ট্রাই করি, সকালবেলা ভাইয়াকে বলবো এত রাতে আর জ্বালাবো না। সকালবেলা আমার অবস্থা খুব খারাপ, মানে সারা রাত জ্বর, পেট খারাপ, মানে খুবই খারাপ অবস্থা। আমি আমি ভাবিও না যে হঠাৎ করে আমি এতটা অসুস্থ হয়ে পড়ব। তো আমি সকালবেলা যখন আমার শরীর দেখলাম খুবই খারাপ, আমি আম্মুকে ফোন দিলাম যে আম্মু আমার তো আসলে অনেক জ্বর আর এরকম শরীর খারাপ, তো কী করা যায়। আম্মু আমাকে বললো যে তাহলে এক কাজ কর, তুই কুষ্টিয়ায় চলে আয়, কুষ্টিয়ায় চলে জ্বর অবস্থায় ওখানে থাকার দরকার নেই, কে দেখবে, কুষ্টিয়ায় চলে। ও আচ্ছা ঠিক আছে। তো আমি যখন উঠে রেডি হতে গেলাম দেখলাম যে আমি প্রচণ্ড দুর্বল, আমি খাওয়া দাওয়ার অভাবে এবং ঠিক মতো স্যালাইন টেলাইন না খাওয়ার ফলে আমি প্রচণ্ড দুর্বল। তো পরে আমি ফোন দিলাম আমার কাজিনকে যে দোস্ত তুই একটু আয়, আমি শরীরটা ভালো না, আমাকে তুই একটু বাসে তুলে দে। তো আমার কাজিনটা আসলো, এসে সে আমাকে দেখে পুরাই অবাক, বলে তোর এই কী অবস্থা। তা আমি বললাম কিছু না সামান্য জ্বর, বলে তুই কি তোর চেহারা আয়নায় দেখেছিস। তা আমি বললাম আয়না দেখার টাইম কই। তো পরে ওর সাথে সাথে আম্মুকে ফোন দেয়, ফোন দিয়ে বললো যে আন্টি ওর অবস্থা হাসির অবস্থা খুব খারাপ, ও এই অবস্থায় কোনো মতেই হসপিটালে যেতে পারবে না। তা আম্মু বললো ঠিক আছে তাহলে এক কাজ করো, তুমি ওকে হাসপাতালে ভর্তি করো, আমি রওনা দিচ্ছি। তো এরপরে তা আমি বললাম যে ঠিক আছে দোস্ত তাহলে তুই একটু আমাকে হাসপাতালে ভর্তি করে দে, আমি অসুখ অসুবিধা নেই। তা আমি ওকে এসএমএস করছি যে ও তখন ক্লাসে ছিল সকালবেলা, আমি এসএমএস করছি যে এরকম আমার শরীরটা খুব খারাপ, আমি হাসপাতালে যাচ্ছি আর ফোনটা অফ থাকবে। তো এরপরে দিয়ে আমি কথা বলে এই ফোনটা অফ করে দিই। আমার তখন আসলে মানে নড়াচড়াতেও খুবই প্রবলেম হচ্ছিল, তো ও আমাকে সিএনজি করে হাসপাতালে নিয়ে যায় নোয়াখালী, আমি হাসপাতালে ভর্তি হই, ফোন অফ। আম্মু ওর সাথে যোগাযোগ করছে যে কী অবস্থা আসলে ভর্তি হয়েছে কিনা, পরে আম্মু চলে আসে কুষ্টিয়া থেকে, আরও আত্মীয় স্বজন ছিল সবাই আসে। তো এসে বলে ডাক্তার এসে বলে যে আসলে খাওয়া দাওয়ার অনিয়ম আর প্রচণ্ড গরম এত ডিসেন্ট্রি টাইপের হয়ে গিয়েছে, ঠিক নাই ঠিক হয়ে যাবে। তো প্রচণ্ড শরীর খারাপ ওই দিন, সারা দিন রাত আমি হাসপাতালে, পরের দিন একটু সুস্থ হওয়ার পরে ডাক্তাররা যখন এসে আমাকে বলেছে ঠিক আছে চল কুষ্টিয়া নিয়ে যাই, এখানে থাকার দরকার নেই। পরে আমি আম্মুর সাথে কুষ্টিয়া চলে যাই, পরে ফোন অন করি, ফোন অন করার পরে তাদের জিনিস পাই যে কি ব্যাপার, কি হয়েছে, হাসপাতালে কেন, কি অবস্থা এখন। আমি ফোন দিই যে এরকম আমার শরীর আসলেই খুব খারাপ ছিল, ডাক্তার বলছিল যে অনিয়মের কারণে এই অবস্থা, তো এই কারণে তো বলছে আচ্ছা এখন কোথায়। আমি কুষ্টিয়ায় চলে যাচ্ছি, কুষ্টিয়ায় চলে যাই। এরপর থেকে ওর সাথে আমার কথাবার্তা গুলা খুবই মানে নর্মাল ওয়েতে আগায়, আমি জিজ্ঞাসাও করি নাই যে তুমি হ্যাঁ কি না, তোমার অ্যান্সারটা আমি এখনো পাই নাই, বা আমি আইলাজি বলছি তোমাকে তুমি কিন্তু এখনো জবাব দাও নাই। আমার মনে একটাই ভয় ছিল যে আমি যদি জিজ্ঞেস করি যদি না বলে দেয়, তা থেকে জিজ্ঞেস না করেই ভালো, তার মানে আমি এটাকে হ্যাঁ ধরে নিয়ে আগায় যাই। মনের এই ভয়টার কারণে আমি ওকে বলি নাই। বাট এখানে একটা ক্লিক হচ্ছে যে ওর আসলেই ইচ্ছা ছিল যে আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না, ধীরে ধীরে এটা ও কমিয়ে দেবে। কারণ ওর যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ছিল বলতে এরকম যে ও জিনিসটাকে আমি যখন বলেছিলাম ওর কাছে ওয়াদা করেছিলাম, ওর জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে কি এমন ছেলে যে এরকম ওয়াদা করতেছে আমার সাথে, আমি তার মুখ থেকে এই জিনিস শব্দটা বের করাতে পারবো না, বা এই প্রস্তাবটা সে আমাকে দেবে না তো হতে পারে না। তো ও এই চ্যালেঞ্জটার জন্যই আমার সাথে এতদিন কথা বলা, এবং দেখা করার ওর ইচ্ছা ছিল না, বান্ধবী চাপাচাপিতে দেখা করছে, বাট ওর উদ্দেশ্যটাই ছিল এটা যেভাবে হোক এই ছেলের মুখ থেকে কথা আমি বের করেই ছাড়বো এই কথাটা। এবং যেদিন আমি সে আমাকে প্রপোজ করবে বা বলবে এরকম প্রস্তাব দেবে, তারপর থেকে আমি তার সাথে আস্তে আস্তে কাট আপ করাই দেব। এবং তার উদ্দেশ্য সফল ছিল, এবং সে ওই জন্যই তার সেই বিজয়ের হাসিটা সে হেসেছিল যখন আমি তাকে প্রপোজ করি। এবং তারপরে সে তখনও কোনো অ্যান্সার কিন্তু দেয় নাই যে না ঠিক আছে তোমার আমি রাজি না বা আমি রাজি। তার ইচ্ছা ছিল যে এইভাবে চলতে চলতে আস্তে আস্তে গ্যাপ দিয়ে সে। বাট ওই দিনকার অসুস্থতার পর মানে ফলে যে মানে ওর ভেতরে কি হয়েছে আমি সেটা আজও জানি নাই, ও আমাকে কোনোভাবেই দেখা করতে পারে নাই। বাট আমি যতটুকু বুঝতে পারি হয়তোবা আমার এতদিনকার আমার চেষ্টা
মাঝে কি প্রায় এক বছর পার হয়ে গেছে নাকি,
এটা কিন্তু জুনের 18 তারিখের মানে 18 তারিখের ঘটনা যেদিন আমি ওকে প্রপোজ করি, মানে গতকাল আমাদের 6 বছর পূর্তি ছিল।
না না ওই সেটা তো বটে 6 বছর পূর্তি, কিন্তু কথা বলার
আমি
ফোন থেকে শুরু করে অসুস্থ হওয়া,
অসুস্থ হওয়া
প্রায় বছর খানেক, 11 মাস বা 1 বছর,
11 মাস বা 1 বছর। তো পরে ওর রিয়েলাইজেশনটা কেন আসছে আমি জানি না, বাট আমার অসুস্থ হওয়ার পর যখন আমি ফোন অফ করে দিই এবং ওকে বলি যে আমি অসুস্থ, আমি হাসপাতালে ভর্তি হচ্ছি, এরপরে যত সম্ভব ওর ভেতর থেকে আসলে সেই সুপ্ত ভালোবাসাটা জেগে ওঠে।
হারিয়ে ফেলার ভয়,
হারিয়ে ফেলার ভয় হতে পারে, বা ও হয়তো বা নিজেও জানতো না যে আমাকে আসলে ও ভেতর থেকে ভালোবাসে। ওর ভেতরে মানে ওপরে কাজ করতেছিল যেভাবেই হোক, ওর একটা চ্যালেঞ্জ ছিল, বাট ভেতর থেকে যে দুর্বল হয়ে গিয়েছিল এটা হয়তো বা ও রিয়েলাইজ করতে পারে নাই। এবং ওই দিন যদি আমি অসুস্থ না হইতাম হয়তো বা ও এই রিয়েলাইজেশনটা আসতো না। বাট আসলে আল্লাহ যা করে ভালোর জন্য ঘরে এরকম ব্যাপার। এরপরে থেকে মানে ওর আগের মতো অ্যাটিটিউডই ছিল, বাট আমি ফিল করতেছিলাম যে ওর কেয়ার মানে একটা এক্সট্রা একটা কেয়ার আমার প্রতি চলে আসতেছে। ওর কথা বলা, আমার খোঁজ খবর, আগে যেমন তুমি কি করতেছো বা খাওয়া দাওয়া করছো কিনা, এটার মধ্যে এক ধরনের ছিল যে নিয়ম এটা বলার দরকার তাই বলছি। এরপর থেকে সে আন্তরিকতাটা, হ্যাঁ তুমি খেয়েছো কিনা, কি করতেছো, তখন আমি আসলে ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারলাম যে আসলে ও আমাকে অনেক ভালোবাসে। বাট ওর ভালোবাসার প্রকাশের ভঙ্গিটা আসলে এরকম না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম না। ভালোবাসার ভঙ্গিটা পুরাই অন্যরকম, যে ভালোবাসার জন্য আসলে মুখে বললেই যে ভালোবাসা হয় তা তো না। ভালোবাসা তোমার সাথে কথা বলে, তোমার সাথে থেকে, বা চোখ থেকেও তো বোঝানো যায় যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তো এরপর যখন আমি অলমোস্ট এক মাস ছিলাম কুষ্টিয়াতে, এরপর ঢাকায় ফিরে আসলাম, এরপরে আসলে যে সুখের দিনগুলো কাটছে আসলে কপট কপটির মতো আমরা ঘুরে বেরিয়েছি, ইয়ে করছি, আড্ডা মারছি, তখন একদম পুরাই আমি ধরে নিয়েছি যে ফর শিওর যে হ্যাঁ অবশেষে আমি মনে হয় তাকে জয় করতে পারছি, আমার আমি আমার ভালোবাসাটা তাকে বুঝাইতে পারছি, এবং আমার যে রিয়েলাইজেশন সে যখন বুঝতে পারছে এবং সে সেটাকে অ্যাকসেপ্ট করছে। তো এবং সেদিন থেকে মানে আমি প্রথম দিন থেকে তাকে কখনোই কোনো বিষয়ে মিথ্যে কথা বলি নাই, আজও বলি না। এই জিনিসটা আমি তাকে সবসময় এনশিওর করি যে আমি প্রথম দিনও যখন তোমাকে আমার নাম, আমার বাড়ির ঠিকানা এবং কোথেকে নামবে সেটা বলছি, এবং আজও আমি যা যা বলি তোমাকে সত্যিই বলি। তো পরে আমি সবই বলে দিয়েছিলাম যে কিভাবে পাওয়া, কিভাবে ইয়ে করা, ওগুলাই সত্যি ছিল, তখন বিশ্বাস করে নাই ইয়ে করেন। তো ওর বাসা, ওরা হচ্ছে এক ভাই এক বোন, ফাদার দেশের বাইরে থাকেন, তো ফ্যামিলিটা একটু কনজারভেটিভ টাইপের, যেহেতু বাবা বাইরে থাকে সেহেতু আসলে ফ্যামিলি ম্যাটারগুলো অনেকটাই বড় ভাইয়ের উপরে নির্ভর করে, বা আরও যে গার্জেনরা থাকে তাদের উপর নির্ভর করে। ও ম্যাক্সিমাম কাজিনদেরই অলমোস্ট বিয়ে শাদী হয়ে গিয়েছিল, তো ওর উপর বিয়ের প্রেশার আসা, মানে মেয়ে বড় হয়ে যাচ্ছে কবে বিয়ে দিবা, পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়, মানে সুখের দিন যা শুরু হয়েছিল আবার একটা প্রেশার চলে আসলাম। এইবার যখন আমাকে বলা শুরু করলো যে বাসা থেকে তো বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলে দেখতেছে সবাই, তখন নামে আসলে তখন আমার পড়াশোনা শেষ হয়নি, আমি কি করব, এখনই তো আমার ওকে বিয়ে করা সম্ভব না, এরকম একটা প্রেশার তখন ফিল করা শুরু করলাম। তো আমি দেখলাম যে এইভাবে যদি চলতে থাকে, জোর করে যদি বিয়ে দেয় আমার কিছু করার থাকবে না। তো আম্মু মাঝে মাঝে ঢাকায় আসতো, বাট আম্মু ঢাকায় পছন্দ করে না, চিমসাম শহরে থাকা মানুষ আসলে ইয়ে করতে পারে না। তো পরে আম্মু ঢাকায় আসার পরে আমি একদিন আম্মুর সাথে ওকে দেখা করাই দিলাম যে আম্মু আমি মেয়েটাকে পছন্দ করি, অনেক ভালোবাসি, আমি যদি কখনো বিয়ে করি তাহলে একেই বিয়ে করব। তো আম্মু আম্মু আমাকে ওকে দেখার পর ওর সাথে অনেকক্ষণ কথা বলে, কথা বলার পর আমাকে বলে যে দেখো আমি তোমার আমি আমার সিদ্ধান্ত তোমার উপর কখনো চাপাই দিইনি, আজ পর্যন্ত দিব না, তুমি যেটা মনে করো তোমার লাইফ তুমি বুঝবা, তুমি যদি মনে করো এখানে তুমি সারা জীবন সুখে থাকবে আমার কাছে কোনো অবজেকশন নেই। আম্মুর এরকম একটা ভিসা পাওয়ার পর আমি মোটামুটি বললাম যে এক সাইড শেষ হলে এখন ওই পক্ষের ব্যাপার, বাট ওর ফ্যামিলিতে আমাকে অ্যাকসেপ্ট করানোর জন্য আমার হাতে কিছুই ছিল না, আমি তখন এস্টাবলিশ না, বাট ওর জন্য যে প্রস্তাবগুলো আসতো সেগুলো এস্টাবলিশ ছেলে, তো কেন আমার জন্য ওয়েট করা করবে। আর তাছাড়া আরেকটু সমস্যা ছিল যেটা, সেটা হচ্ছে যে ওর ভাইও প্রেম করে বিয়ে করছে, যার ফলে কিছু ঝামেলা ছিল ফ্যামিলিতে, এর ফলে ও বলেছিল যে আমি কখনোই এই কাজ করব না, এটাও একটা মাইনাস পয়েন্ট ছিল। সো আসলে ও বলছে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব, বাট আমি আমার পক্ষে কখনোই সম্ভব হবে না আমার মাকে কষ্ট দিয়ে তোমার সাথে পালিয়ে যেয়ে বিয়ে করার, তোমার যদি আমাকে বিয়ে করতে হয় আমার মাকে কনভিন্স করে আমাকে নিয়ে যেতে হবে প্রপার ওয়েতে। আমি বললাম ঠিক আছে তাহলে আই নিড সাম টাইম, যে আমি একটু আমাকে সময় দাও ইস্টাবলিশ হওয়ার। তো এরপরে হঠাৎ করে একটা প্রস্তাব আসার ফলে বাড়ি থেকে বেশ তোড়জোড় যে সেই ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে মায়ের সাথে আমাকে একটু দেখা করে দাও আমি কথা বলি। এরপরে আমি তার সাথে দেখা করলাম, বাট আমি সব কিছু বললাম যে আমার একটু সময় দেন, আমি নিজের পায়ে দাঁড়ালে আমি ওকে বিয়ে করার প্রস্তাবটা দিতে পারবো। সব কিছু শোনার পরে বললো যে দেখো আমি মানে সে কোনো মতেই
আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এখনই ফিরে আসছি।
ঠিক বন্ধু, বিরতিতে তো যাচ্ছি, আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই 16260 তে SMS করবেন এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন www.facebook.com/hackerfm90.4। অলরেডি অনেকে কানেক্টেড আছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে আছেন বাবু আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে আল তাহাদিন আছেন আমাদের সঙ্গে, আরও অনেকে আছেন ফেসবুকে, অবশ্যই আপনি কানেক্টেড হবেন 16260 তে। আর 16260 তে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মিরপুর 10 থেকে বাবু ভাই আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার কাছে আমাদের প্রোগ্রামটি অনেক ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ বাবু ভাইকে, এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি বিরতিতে, নতুন আরেকটি ঘন্টা পেয়েছি আমাদের হাসিবকে নিয়ে, শুনবো তার ভালোবাসার সেই গল্পটি, আরো অনেক কিছু কিন্তু বাকি রয়ে গিয়েছে, সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
এখন কি অবস্থা তাহলে?
তো এখন এখন পুরোপুরি ঝুলন্ত অবস্থা যাকে বলে, মেয়ে মানে তার ফ্যামিলি কোনো মতেই আমাকে অ্যাকসেপ্ট করবে না, এরকম একটা ইঙ্গিত আমি অলরেডি পেয়ে গিয়েছি।
আজ কত বছর সম্পর্ক?
আজ 6 বছর,
মানে একেবারে ফোন
করা থেকে তাহলে আরো বেশি হবে,
7 বছর। হ্যাঁ, 6 বছর 10 মাস,
6 বছর 10 মাস। ইয়েস, মানে আমি গতকালকে প্রায় 6 বছর পূরণ হলো গতকাল।
এই প্রথম কোন ছেলেকে আমি একদম ডেট টাইম ধরে ধরে বলতে শুনলাম,
6 বছর 10 মাস। আবারও
না, শুধু তাই না, 18 জুনে বলেছি, 26 তারিখে প্রথম সে আমাকে ফোন দিল, ওর বান্ধবী। এগুলো মেয়েদের ক্ষেত্রে হলো, ছেলেদের ক্ষেত্রে মানে কি, সে খুব সোনলি ব্যাপারটা অন করতে চেয়েছে। আপনি তো পরিপূর্ণভাবে সিনথিয়ার হয়ে গেছেন এই সময়টুকুতে, রাইট?
আমি সবসময় তার।
সেখানে তো আপনারও কিছু ট্রান্সফরমেশন ছিল প্রথম দিকে,
অবশ্যই,
বাট আজকে তারিখে এসে তো আপনি একবারে ফুললি
ফুল ফর্মে
তার হয়ে গেছেন।
আমি মানে তারপর কিছুই নাই,
তার আপনার কিছু বাকি আছে নিজের কাছে? আপনি কিছু?
আমার কিছু, আমি সব তার,
সবই তার,
সবই তার,
কিছুই নিজের কাছে অবশিষ্ট রাখেননি?
নিজের কাছে অবশিষ্ট তাকে, মানে তাকে যদি আমি দিতে না পারি সেটা আমার হবে না।
কিন্তু সে তো আমি যতটুকু বুঝেছি যে সে প্রচন্ড রকম কমিটেড তার ফ্যামিলির প্রশ্নে, স্পেশালি আমার যতদূর মনে হয়েছে যে তার বাবার ব্যাপারে সে তার কমিটমেন্টটা একটু বেশি কাজ করে, যে মানুষটি পাগলের মতো নিরবিচ্ছিন্নভাবে বিদেশ বিভুঁয়ে তাদের জন্য খেটে চলেছে, সে মানুষটিকে হয়তো কষ্ট দিতে কোনোভাবেই চাইবে না। সে
এই দোটানাতেই আমি আসলে ফেসে আছি, এমন আসলে আমি তাকে ছাড়া বাঁচব না।
সে তো বুঝেই গেছি না যে গত 6 বছর 10 মাসে তিল তিল করে কিভাবে আপনার সমস্ত কিছু তার তার হিল্লায় ছেড়ে দিয়েছেন, কিন্তু সে
এখন মনে
এই ধরনের রিভার্স ডিসিশন নেওয়ার মতো অবস্থায় আছে বলে তো আমার কাছে মনে হচ্ছে না।
এটা তার জন্যও ততটাই কষ্টে, আমি বুঝতে পারছি, আমার তো ফ্যামিলির তরফ থেকে এরকম কোনো প্রেশার নেই।
না সেটা আপনি আগেই বলেছিলেন যে আপনার মা অ্যাকনলেজ করেছেন এবং বলেছেন যে তুমি ভালো থাকলে আমার পক্ষ থেকে কোনো কমপ্লেইন নাই, বাট এখন ভয় পাচ্ছি আপনাকে নিয়ে যে
আমি আসলে এই মুহূর্তে,
আপনি তো মেডিকেল প্রফেশনের সাথে জড়িত রাইট, এবং খুব শীঘ্রই হয়তো আপনি বলছিলেন অফ ইয়ারে যে ক্লিনিক দেওয়ার প্ল্যান করছেন,
ক্লিনিক দেওয়ার প্ল্যান করছেন,
এইসব প্রতিষ্ঠাও কি আমরা তো ছোটবেলা থেকে এরকমই শুনে এসেছি না যে পাত্র যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই ধরনের প্রফেশনের সাথে থাকে,
আসলে যখন ছেলে বা মেয়ে প্রেম করে বা পছন্দ করে বিয়ে
করতে চায়, রাজপুত্র হলেও তখন
পুত্র হলেও আসলে
সে ভাগ্যের শিখে ছিলেন না পক্ষে,
এখন হয়তো বা চাই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে, ইঞ্জিনিয়ার হলে বলতো ডাক্তার বা অন্য কোনো প্রফেশন, এখন যেহেতু সে
অথবা নরমাল আর বিয়ে হোক,
অথবা নরমাল আর
বিয়ে হোক, কিন্তু ঘটকালি করে বিয়ে হোক,
তার মায়ের একটা ইচ্ছা যে তার নিজের পছন্দের ছেলেকে নিজের পছন্দে বিয়ে দিতে পারেনি, মেয়েকে হয়তো বা পারবে, বাট যখন দেখছে যে না এই তখনই আসলে সে দেখে বসেছে।
আসছে ঠিকই, কিন্তু কি হবে আপনার, কিছুই তো নিজের কাছে রাখেননি।
আমার আমি এখন জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি যে তার ফ্যামিলিকে একটু বোঝানোর যে আর কয়েকটা দিন, আমি
আপনার ফ্যামিলিতে স্ট্রেট বলে দিয়েছি, আপনি বলছিলেন যে ব্রহ্মপুত্র হলেও লাভ নাই, তারা কোনোভাবেই কনভিন্সড হবে না,
আসলে এখন সম্পূর্ণ এটা ওর উপরে নির্ভর করতেছে।
নাসিব যদি এমনই হয়, খোদা না করুক যদি পর হয়ে যায়।
না ভাইয়া, এটা আমি কখনোই কল্পনা করতে পারি না, এরকম হলে আমি আমি এরকম আমি কখনো কল্পনা জানি না আজ পর্যন্ত, আমি জানি না আমি নিজেকে, আমার শরীরে একবিন্দু জাম থাকতে আমি এটা কখনোই হতে দিব না। তিনি হাও
সবকিছু তো আপনার হাতে নাই,
আমি জানি আমার হাতে নাই, কিন্তু আমি আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে যে যেভাবেই হোক ও
আপনার ভালোবাসার মানুষ তো আবার কোনো না কোনো একটা জায়গাতে খুব ডেডলি কমিটেড,
কমিটেড আসলে ছেলে মেয়ের সুখই তো মা বাপ চায়, এই জিনিসটা যখন সে বুঝাইতে পারবে তার মাকে বা বাপকে যে আমি সুখে থাকলে তো তোমরা সুখে থাকবা, কারণ তার বিয়ে অন্য জায়গায় হলেই যে সে অনেক সুখী হবে ব্যাপারটা কিন্তু তা না।
কি করবেন তখন যদি কোনো কারণে দেখেন যে সত্যি অন্য জায়গায় পাত্রস্থ হয়েছে, আপনার ভালোবাসার মানুষ আপনার আর নাই, আপনাকে ছেড়ে দূর কোনো জায়গাতে চলে গেছে, আপনার সেই ভালোবাসার মানুষটা যার প্রথম কণ্ঠস্বর শোনেই আপনি মুহূর্তের মধ্যে আপনার নিউরন আপনার সাথে কাজ করা বন্ধ করে দিয়েছিল, তারপর সেই কণ্ঠস্বরটা শোনার জন্য পাগলের মতো বারবার ফোন করতেন রাত্রি 11টায়, ঘড়ির কাঁটা দেখে অপেক্ষায় থাকতেন কখন ঘড়ির কাঁটা 11টা ছুঁয়ে যাবে, কখনো ঘড়ির কাঁটায় এরকম নড়াচড়ার জন্য মনে হয় এত বেশি ডেসপারেটলি ওয়েট করেননি, আপনি ইন্টেনশনালি প্ল্যান করেছেন যে তার প্রশ্নে যে আপনি সত্যি কমিটেড এটা বোঝানোর জন্য, ঠিক আছে তুমি আমাকে 7 দিন পরে সময় দাও 5 মিনিটের জন্য, ঘড়ির কাঁটা ক্যালেন্ডার মেনটেন করে 7 দিন পর 5 মিনিট করেই কথা বলেছেন, দু আড়াই মাস এরকম পার হওয়ার পরে আপনি কমিটমেন্টের আরেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যে আমাকে তুমি পর করে দিও, রিজেক্ট করে দিও যদি আমি কখনো আমার বন্ধুত্বের সীমা অতিক্রম করি, দেন ফাইনালি 10 মাসের মাথায় যখন আর সহ্য বাদ মানেনি রিক্সাতে যাওয়ার সময় বলে বসেছেন তোমার কোটে আমি বল দিয়ে দিলাম, বাট এটা এই সত্য কথা আমার পক্ষে আর এই আলোয়াধারীর মতো লুকোচুরি করা সম্ভব নয়, আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি, দেন ফাইনালি কোনো এক সময় যখন সিদ্ধান্ত কোনোভাবেই পাচ্ছেন না তখন তাকে বলে চলে যাওয়া যে আমি অসুস্থ হসপিটালে ভর্তি হচ্ছি, যে সেলফোন বন্ধ করে দেওয়া, তারপর তার কেয়ারিং অ্যাটিটিউড আপনার প্রতি, সত্যি যে সে কখন দুর্বল হয়ে পড়েছে সে কখনো টের পায়নি, বাট ফাইনালি যখন আপনাকে হারানোর ভয় তাকে পেয়ে বসেছে সে তখন প্রথমবারের মতো হয়তো ইনভেন্ট করলো যে না হাসিবের প্রেমে আমিও পাগল হয়ে আছি, কিন্তু প্রচণ্ড কমিটেড একটা মেয়ে, সে যখন তার ভালো লাগার মানুষগুলোর জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য তার শুধুই কমিটমেন্টের জন্য ভালোবাসাকে পর করে দিয়ে মনের মধ্যে পাথর চেপে দিয়ে তাকে যদি চলে যেতে হয় অন্য কারো ঘরে, তাকে যদি চলে যেতে হয় আপনাকে ছেড়ে দিয়ে, এই জীবনটার সাথে আপনি মানিয়ে চলবেন কিভাবে?
আমি পারবো না, এই জীবনের সাথে আমার মানিয়ে চলার আর কিছুই থাকবে না।
আপনার কোনো কথাই তো ভিতরে আর বাকি নাই না, যা বলার ছিল একটা মানুষকে সব বলে দিয়েছেন।
আমি
ভালোবাসার কোনো কিছুই মনে হয় আপনার ভেতরে আর অবশিষ্ট নাই। একটা মন যতখানি ভালোবাসতে পারে পুরো জীবনে সব সিনথিয়াকে দিয়ে দিয়েছে।
আমি আমার হৃদয়ের সবকিছু তাকে।
একটা মন যেভাবে স্বপ্ন দেখতে পারে, কারণ আপনি একেবারে আনকোরা জায়গা থেকে ভালোবাসার এই পথ চলা শুরু করেছেন, কখনোই ভালোবাসার এরকম এক্সপিরিয়েন্স কাছ থেকে দেখবার সুযোগ হয়নি। খেয়ালের বসে কোনো একটা বাউন্ডারি ভেদ করার ইন্টেনশন নিয়ে অথবা মাস্তি করতে গিয়ে এমন এক ভালোবাসার জালে জড়িয়ে পড়েছেন, ভালোবাসার এমনই এক মায়া জালকে আপন করে নিয়েছেন, এবং এই আপন করতে গিয়ে আস্তে আস্তে আপনার মন, আপনার জীবন, আপনার ভালোবাসার কথা, আপনি আপনার সত্তাকে বিলীন করে দিয়েছেন সিনথিয়ার নামের এই সত্তার মধ্যে। কিভাবে কামব্যাক করবেন যদি সবকিছু পর হয়ে যায়? কোনো একদিন রাত ভোর হওয়ার পরে যদি শোনেন যে মানুষটি আপনার আর নাই, আপনাকে পর করে দিয়ে অন্য কোথায় চলে গেছে, যার জন্য তাকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, সে পারেনি বিধায় মনের মধ্যে পাথর চাপা দিয়ে তার জন্মদাতা জন্মদাত্রীর মান রক্ষার্থী তারা পাছে কষ্ট না পায় সে চিন্তা করে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কি করবেন তখন? সিনথিয়া বাদী আপনার জীবন কতখানি অসম্পূর্ণ। আমার মনে হয় সিনথিয়া এখন শুনছে। আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সিনথিয়াকে ফোন দিইনি, নাহলে আমরা এখান থেকে ফোন দিতাম, যেহেতু সে এখন যে জায়গাতে আছে সেখানে কথা বলাটা সমীচীন হবে না, কিন্তু সে আপনার কথা শুনছে। হয়তো এইভাবে কখনোই সিনথিয়াকে বলেননি, হয়তো ভবিষ্যৎ জীবনে কখনোই বলা হয়ে উঠবে না। সিনথিয়ার অনুপস্থিতিতে আপনার জীবন কতখানি ম্রিয়মান, আপনার জীবন কতখানি মরুভূমির মতো, আপনার জীবন কতখানি কষ্টে ভরা, সেই তথ্যটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। স্পেশালি সিনথিয়া শুনছে তাই মাথায় রেখে আপনি বলুন, কারণ আমি শিওর সে শুনছে প্রোগ্রামটি।
আসলে আমি কখনোই কল্পনা করি না যে ওকে ছাড়া আমার জীবনের একটা দিন চলবে, বাট এরকম কোনো কিছু যদি হয় যে তাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, আমার জীবনে আর কিছুই থাকবে না, আমি কিসের লক্ষ্যে আমি বাঁচবো? ওকে ছাড়া আসলে আমি কোনো কিছুই কল্পনা করি না। একটা মানুষ মানুষকে কতখানি ভালোবাসতে পারে আমি জানি না, কারণ ভালোবাসার তো কোনো পরিমাপ নেই। বাট এমন যে ও যদি না থাকে আমার জীবনের আর কোনো অর্থ নেই, আমার কোনো লক্ষ্য নেই।
গত ৬ বছরে বহু বৃষ্টি দেখেছেন আপনারা, গত ৬ বছরে বহুদিন আপনারা পরস্পর হাত ধরে চলেছেন, গত ৬ বছরে বহুবার হয়তো আপনাদের জীবনে রিকশার সেই ভ্রমণ এসেছে, গত ৬ বছরে বহুবার হয়তো একসাথে পাশাপাশি বসা হয়েছে। কখনো যদি আপনাকে পর করে দিয়ে শুধু হয়তো সিনথিয়া থাকলো না, কিন্তু এই বৃষ্টি থাকলো, আপনি থাকলেন, আপনারও সেই রিক্সা ভ্রমণও থাকলো, আপনি রওনা দিলেন মৌচাক হয়ে বনশ্রী পথে, ভালোবাসার সেই মানুষটি নেই। ভেতরে ভেতরে যদি আস্ফালন করে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে, ভালোবাসার সেই দেবীকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান, কষ্টে বুকে ফুক ফাটা আর্তনাদ যদি তাকে তার উদ্দেশ্যে কোনো কিছু এসে থাকে, কি বলবেন তাকে? এবং আমার মনে হয় তাকে উদ্দেশ্য করেই আপনি বলতে পারেন, যে কারণ সে আপনার অনুষ্ঠানটি শুনছে এখন, সিনথিয়াকে সম্বোধন করেই বলেন।
আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা তোমাকে চাই, এটা আমি তোমাকে কখনোই বলে বোঝাতে পারবো না। তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ থাকবে না, এই দুনিয়াতে আমার কোনো কিছুই থাকবে না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ যদি কখনো তোমার মনে হয় যে তুমি আমার ভালোবাসার মধ্যে কমতি ছিল বা কিছু ছিল? তাহলে এটা ভুল। জানি তুমি এমন একটা সিচুয়েশনে আছো যেখানে তোমার ডিসিশন নিয়ে অনেকটা তারপরেও আমি বলব আমি যেমন তোমাকে ছাড়া অসম্পূর্ণ, আমি জানি তুমিও আমাকে ছাড়া অসম্পূর্ণ। আমি যখন আসবো আমি তোমাকে নিয়ে যেতেই আসবো।
এবং বিশ্বাস করি ভালোবাসার এই আকুতি কোনোভাবেই বিফল হতে পারে না। এবং আমরা যারা অনুষ্ঠানটির সাথে এখন অনুষ্ঠানটি শুনছি দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই প্রার্থনা করি ভালোবাসার এই আকুতি, ভালোবাসার এই আহ্বান ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে যায়, ভালোবাসার জয় হোক। কারণ ভালোবাসা এমনই একটি অনুভূতি যা সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে স্বর্গের যারা পরিমাণ যদি কোনো অনুভূতি রিফ্লেকশন থাকে সেটিই তো বিদ্যমান। তার হাত ধরে ভালোবাসা প্রবণ মানুষগুলো ভালো থাকুক এবং আমরা প্রার্থনা করি সব কিছু ঠিক হয়ে যায়। এবং অফকোর্স সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, স্রষ্টা অবশ্যই ভালো কিছুর সাথে থাকেন। এবং আমি চাই যে চাইতে ভালো আর কিছু হতে পারে না যদি তার ভালোবাসার মানুষটির বাবা মা পরিবারের সমস্ত মানুষ পরবর্তীতে তাদের সন্তানরা ভালো থাকবে এই কথা চিন্তা করে সব কিছু মেনে নিয়ে সব কিছু সেটল ডাউন হয়। এবং আমি চাইব যে তোমাদের ভবিষ্যৎ জীবন এত চমৎকারভাবে শুরু হোক যেখানে অবশ্যই অন্যায় খারাপ কিছুর কোনো জায়গা থাকবে না। স্রষ্টা যদি সত্যি তোমার ভালোবাসার মানুষকে তোমাকে ফিরিয়ে দেন তাহলে স্রষ্টার প্রতি তোমার কৃতজ্ঞতার মাত্রা আরও বেশি বেড়ে যাওয়া উচিত। রমজানের পবিত্র রাতের মধ্যে দিয়ে আজকে হয়তো সে প্রতিজ্ঞাটা হওয়া উচিত যে স্রষ্টা তোমার কাছে আমি এবং আমাদের আগত ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত কিছু তোমার উদ্দেশ্যে সমর্পণ করব যদি তুমি আমাদের কাছে, এটা একটা কন্ডিশন না, তাও বলছি তুমি যদি আমার হাতে আমার ভালোবাসার মানুষটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও আমি আমার সমস্ত জীবনের সব কিছু তোমার উদ্দেশ্যে সমর্পণ করে দেব। আমি এবং আমার হাত ধরে আমাদের ঔরসে যারা জন্ম নিবে তাদেরকেও তোমার রাস্তায় সেভাবে তৈরি করব যাতে তুমি খুশি। আমরা সেই প্রার্থনা সেই আকাঙ্ক্ষায় সে স্বপ্নে বিভোর হয়ে থাকলাম। ভালোবাসার মানুষজন ভালো থাকুক ভালো দেশে পরস্পরের সাথে, হাসিব ভালো থাকুক, ভালো থাকুক তার ভালোবাসার মানুষটি যাকে সে পাগলের মতো ভালোবাসে। এবং এটি একটি ফলো আপ অনুষ্ঠান করবো হাসিব, কোনো একসময় আমরা জানবো যে তুমি কেমন আছো, এখন কি অবস্থা, সব কিছু সেটল ডাউন কিনা। যদি সেটল ডাউন না হয় কোনো সমস্যা মনে হয় তাহলে আমরা ভালোবাসার বাংলাদেশ থেকে আবার ফার্দার ইনিশিয়েটিভ গ্রহণ করব যাতে করে কোনো প্রবলেম হলে সেটাকে আমরা রিজলভ করতে পারি আমাদের মতো করে, আমাদের চেষ্টার কোনো কার্পণ্য থাকবে না।
অবশ্যই
অনুষ্ঠান একদম শেষ প্রান্তে হয়েছি, বিদায় নিচ্ছি, শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে।
আমি সব শ্রোতা বন্ধুদের বলতে চাই যে যে ভালোবাসায় পড়ে নাই সে আসলে ভালোবাসায় মর্মটা বুঝছে না। বাট যখন কেউ ভালোবাসায় পড়বে তখন সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা এবং সেই ভালোবাসার প্রতি সম্মান যদি কেউ কখনো মানে কেউ করে তাহলে সেই ভালোবাসার জয় অবশ্যই হবে।
ঠিক তাই। এবং এই ভরসার জায়গা থেকে আমরা অনুষ্ঠানটাকে শেষ করতে যাচ্ছি এখন, এবং অনুষ্ঠানটি শেষ করব ভালোবাসার সবচাইতে অদ্ভুত কেমিস্ট্রি যে দুই সত্তার মধ্যে বিরাজমান সে দুই সত্তাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সবচাইতে কাছের বান্দা তার রাসুল মোহাম্মদ করিম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্ভুত চমৎকার এক কেমিস্ট্রি যেখানে বন্ধুত্বের অপার এক সম্পর্কের রিফ্লেকশন আমরা দেখতে পাই এবং স্রষ্টা এবং বান্দার মধ্যে কি চমৎকার কেমিস্ট্রি তৈরি হতে পারে সেটির একটা দারুণ উদাহরণ। এবং এটিকে সম্মান করার সবচেয়ে বড় মুহূর্ত হচ্ছে আজকের আজকের এই রাত। সবচেয়ে বড় মাস হচ্ছে রমজানের মাস। ইসলাম ধর্মের অনুসারী যারা আছে আমাদের জন্য সত্যি আমরা অনেক ব্লেসড যারা রমজানটাকে আমরা এক্সপিরিয়েন্স করার সুযোগ পেলাম আরেক বছর। এবং স্রষ্টা যেন সবাইকে সঠিকভাবে রমজানের সত্যিকারের নিয়ম, সত্যিকার আকিদা, সত্যিকারের রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করে চলার তৌফিক দান করেন। আর কিছুক্ষণের মধ্যে মধ্যে প্রথম শেহরি আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং আমাদেরকে সত্যিকার অর্থে সঠিক পথে স্রষ্টা রাখবার চেষ্টা করেন। আমরা ভালোবাসার কথা বলি এখানে, কিন্তু কোনো রকমের অযাচিত কথা নিয়ে আসি না। আমরা ভালোবাসার কথা বলি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার কথা, মানুষ হয়ে দেশকে ভালোবাসার কথা, মানুষ হয়ে সমাজকে ভালোবাসার কথা, মানুষ হয়ে বাবা মাকে ভালোবাসার কথা, সন্তানকে ভালোবাসার কথা, ভালোবাসার জয়গান করি। এখানে কিন্তু অন্য রকমের ভলগার কোনো জিনিসের আসবার কোনো সুযোগ নেই। তো আমার কাছে মনে হয় না যে আমরা যে অনুষ্ঠানটি করি যেখানে শুধুই ভালোবাসার কথা হয় তার সাথে রমজান এই মাসের পবিত্রতার ক্ষেত্রে এটা কোনোভাবেই সাংঘর্ষিক না। সে কারণে আমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে কন্টিনিউ করে যাচ্ছি। শেষ মুহূর্তে তোমাদের সবার কাছে আমি গুরু এহতেশাম, আমার মনে এরকম পরিস্থিতি আমার জীবনে প্রথম আসলে। গত 7-8 বছর আমি এই ধরনের অনুষ্ঠান করি, অন্য চ্যানেলে ছিলাম, এখন এই চ্যানেলে আছি। আমার ক্ষমা চাওয়ার একটা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে। আমাকে ক্ষমা করে দেয়া হোক, স্ট্রেইট ক্ষমা করে দেয়া হোক। মনে হয় না যে এবার আমি বহু বছর ধরে আমি করে আসছি অনুষ্ঠানটি, রমজানের সময় পথ শিশুদের জন্য আমি কাপড় সংগ্রহের উদ্যোগ গ্রহণ করি, এইবার বিভিন্ন এক পরিস্থিতির জন্য আমরা এই এক্সিকিউশনটাতে আমি সামনে থেকে যে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম সেটা হয়তো করতে পারছি না। এটা আমার অনিচ্ছাকৃত একটি সুযোগ বা কিছু সীমাবদ্ধতার জন্য এবার এটা হয়ে উঠছে না। যে কথাটা আমি দিয়েছিলাম যে 10 তারিখ থেকে এটা কিক অফ করার কথা, বাট শুরু হয়নি এখনো, এবং এই বছর আপাত দৃষ্টিতে আমি করতে পারছি না। আমাকে ক্ষমা করে দেয়া হোক, আমাকে আমার লিসনার্স কমিউনিটি মেম্বার যারা দেশ বিদেশ থেকে শুনছে তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। আমার চাওয়াতে কোনো কমতি ছিল না, কিছু সীমাবদ্ধতার কারণে এই ক্যাম্পেইনটা এক্সিকিউট করতে পারছি না। বাট আমি গুরু এহতেশাম সবসময় আপনাদের ভালো কাজের সাথে থাকবো। কোনো না কোনোভাবে যদি আপনারা কোনো কাজ কোনো উদ্যোগ গ্রহণ করেন আমি এহতেশাম ছুটে ছুটে সেখানে যাব। বাট এই এই স্টুডিও থেকে যে অনুষ্ঠানটি কিক অফ করার কথা ছিল সেটি আমি এই বছর করতে পারছি না দেখে আমার অপারগতার জন্য, আমার না পারার জন্য আমি হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আমি আসলে আপনাদের কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করলে বা কোনো কাজ ভালো কাজের জন্য আমাকে কেউ আহ্বান করলে আমি ছুটে ছুটে সেখানে যাব। কিন্তু ভালোবাসার বাংলাদেশের কিছু সীমাবদ্ধতার কারণে এইবার অফিসিয়ালি ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে এই প্রোগ্রামটিকে আমি কন্টিনিউ করতে পারছি না। আমি আসলেই ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন আপনারা। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। রমজান সবার জীবনে দারুণ এক আনন্দের বারতা বয়ে নিয়ে আসুক, সবার শান্তির, দেশের, বহির্বিশ্বের, সমগ্র বিশ্বের, বিশ্ব সমাজের শান্তির বারতা বয়ে নিয়ে আসুক এই শ্যাম সাধনার মাস। সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে নি, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসাকে। বিদায় বন্ধু।
সময়টাও শেষ হয়ে গেল, কিভাবে কখন সময় শেষ হয়ে যায় বলা যায় না। ভালোবাসার গল্প শুরু হলে এক পাকে শেষ হয়ে যায়, মানে এই শুরু হলো এই শেষ হয়ে গেল। ভেবেছিলাম খুব হ্যাপি একটা এন্ডিং হবে, হয়তো কোনো এক সময় অবশ্যই জানতে পারবেন যে খুব হ্যাপি একটা এন্ডিং হয়েছে। সবাই এই দোয়া করছে যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং রমজান মাসের দোয়া কবুল হয়, আমরা যদি সবাই একসাথে দোয়া করি আশা করছি অবশ্যই দোয়াটা কবুল হয়ে যাবে। আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। যারা ফেসবুকে ছিলেন, ফেসবুকে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে, রুবেল ইসলাম, সাইলেন্স ছিলেন, জুয়েল খান, সুফিয়া আক্তার, কেয়াত,
ডাক্তাররা ছিলেন সাদিক হাসিক সাদিক হাসান আকাশ ছিলেন আমাদের সঙ্গে, বেলাল খান, এম ডি সালাউদ্দিন আয়ুবী, স্বপ্ন নাজনীন ছিলেন, রনি ইসলাম, জিন্নাথ ইসলাম, তন্দ্রা, শাহিন আহমেদ, দুর্জয় সবার অনেকেই ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং 1620 ছিলেন ইমরান নাগুরা থেকে, আবুল হাসান জামালপুর থেকে, এম ডি এস এম রানা ছিলেন আমাদের সঙ্গে, রূপগঞ্জ থেকে লিমা ছিলেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আরো কমেন্ট এবং আরো অসংখ্য এসএমএস রয়ে গেল যাদের নাম এবং কমেন্ট কোনো কিছু আমি পড়তে পারলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সামনে বৃহস্পতিবার অবশ্যই আমি চেষ্টা করবো সবার কমেন্ট এবং এসএমএস পড়ে দেওয়ার জন্য। আর আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে, বাসায় যেতে যেতে হয়তো দেরি টাইম হয়ে যাবে, তো দেরি করে একবারে ঘুমিয়ে পড়বো। আজকের মতো তো শুভরাত্রি বলতে হচ্ছে, সামনে বৃহস্পতিবার নতুন কোনো বন্ধুকে নিয়ে ভালোবাসার গল্পে ভালোবাসার বাংলাদেশে আমি আজ রিমা থাকবো আপনাদের সঙ্গে ঠিক রাত 6:30 থেকে 1:30 পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএমের সঙ্গেই থাকুন, আর অবশ্যই ভালোবাসতে একদমই ভুলবেন না।
চারিদিকে